শুনছেন সবসময়ের রেডিও ফুর্তি, আর ঘড়ির কাঁটা যখন 12:59-এর ঘরে, সেই মুহূর্তে শুরু হয়ে গেছে এয়ারটেল ভূত এফএম, অর্থাৎ ভূত এফএম হান্টেড বাই এয়ারটেল। যাই হোক, আজকে আপনারা যারা এই মুহূর্তে আমাদের সঙ্গে আছেন তাদের সবাইকে জানাতে চাই একটা কথা, সেটা হচ্ছে যে আজকেও ভূত এফএম আমাদের একটা স্পেশাল একজন গেস্ট রয়েছেন, সবাই স্পেশাল, বাট আপনারা SMS করেছিলেন যার জন্য সেরকম একজন গেস্ট আমরা ইনশাল্লাহ সেরকম একজন গেস্টকে আপনাদের সামনে প্রেজেন্ট করব। আজকে আমি শুরুতে জানিয়ে দিই যে আমাদের SMS করার নিয়মটি হচ্ছে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ, আর পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আর যারা ইমেইল করতে চান, অ্যান্ড থ্যাংক ইউ গাইজ, যে আপনাদেরকে বলার পরে গত সপ্তাহে লাস্ট উইকে যখন আমি বলেছিলাম যে হ্যাঁ আপনারা কেউ এখানে আসতে রাজি হচ্ছেন না বা আসতে চাচ্ছেন না, অনেকে এরকম ঢাকাতে আছেন, ঢাকায় বসে আছেন বাস, বাট এখানে এসে পার্টিসিপেট করতে চান না, খুবই খারাপ লেগেছিল। এর পরপরই দেখলাম যে আপনাদের অসম্ভব রেসপন্স আপনাদের কাছ থেকে আমরা পেলাম এবং অসংখ্য মেল পেলাম, অনেকেই আসতে রাজি হলেন এবং অনেকেই আসছেন অলরেডি আজকে। সো থ্যাংক ইউ যারা আমাদের ইমেইল করেছেন এবং সবসময় ইমেইল করেন। জানিয়ে দিচ্ছি ইমেল অ্যাড্রেসটি bhootfm@radiofurti.fm, হুইচ ইজ bhootfm@radiofurti.fm radiofurti.fm। সো আপনার যেটা হবে সেটা হচ্ছে ফুর্তি ওয়ানটা আবার বলে দিই, radiofurti.fm। যাই হোক, এখন আমরা সরাসরি ঘটনায় তো যাবই, এবং ঘটনায় যাওয়ার আগে আমি বলে দিই যে আনফর্চুনেটলি যদি আজকের শো যদি কেউ মিস করে থাকেন তাহলে আপনি এয়ারটেল এম রেডিওর সাহায্য নিতে পারেন। সেই জন্য আপনাকে যেটা করতে হবে, ডায়াল করতে হবে 4040 অ্যান্ড সিলেক্ট করতে হবে চ্যানেল 22। দেখবেন যে একের পর এক আপনাদের কাছে বিভিন্ন অপশন আসছে, এবং যে এপিসোডগুলো আপনি মিস করেছেন বা যে এপিসোডগুলো আপনি আবারও শুনতে চান সেই এপিসোডগুলো আপনি খুব সহজেই শুনতে পাবেন। অ্যান্ড নাও লিসনার্স ক্যান গেট দ্য ভূত এফএম টিউন হুইচ ইজ প্লেইং নাও। এটা হচ্ছে এই টিউন, যদি আপনি কলার টিউন বা মাই টিউন হিসেবে সেট করতে চান তাহলে আপনাকে যেটা করতে হবে, টিউন কোডটি লিখে নিতে হবে, অ্যান্ড টিউন কোড ইজ 92125, অ্যান্ড ইউ ক্যান অ্যাক্টিভেট ইট বাই সেন্ডিং SMS। টাইপ করুন CT স্পেস দিয়ে 92125 এবং পাঠিয়ে দিন 3123 নাম্বারে। সো এবং এখন যেটা করবো আমি সেটা হচ্ছে আপনাদের যে SMS আছে সেই SMS এর মধ্যে কিছু কিছু SMS দেখবো। সজল আমাকে লিখেছেন, ভাইয়া আচ্ছা ভাইয়া আর ওনা অনা আপু এখন ভূত FM শুনছি, ওকে। আমাকে এছাড়াও SMS করেছেন এটা হচ্ছে মোহাম্মদ আলী তুষার আজিমপুর থেকে SMS করেছেন, এবং আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি সৌরভ কুমার সাইদ, এছাড়াও আমাকে মাসিয়াত SMS করেছেন, মহিম SMS করেছেন, সাইদুজ্জামান আহসান হাবিব SMS করেছেন, আমাদেরকে শাহিন ফ্রম বরিশাল জুনায়েদ আমাদের SMS করেছেন, রুবেল জুমুরিয়া থেকে SMS করেছেন, সাইম আল হাসান আমাদের SMS করেছেন মায়ামন সিং থেকে, এবং তিনি বলছেন যে খুব মিস করবো ভূত FM, 1 এপ্রিল থেকে আমার HSC এক্সাম শুরু হবে। হ্যাঁ, এই সময় আমরা অনেককে পাবো না। আমি ঈশা বনশ্রী থেকে, এবং বনশ্রী থেকে ঈশা লিখেছেন যে 1 তারিখে আমার HSC এক্সাম, তবু আমি ভূত FM শুনছি, এক্সাম যদি খারাপ হয় তাহলে আমরা কিন্তু কেউ দায়ী নয়, আগে থেকে এটা জানিয়ে দিলাম। মামুন আমাদের লিখেছেন ফ্রম আচ্ছা তিনি হচ্ছে ফ্রম সিঙ্গার ভাই, আচ্ছা সিঙ্গার কি কোনো জায়গার নাম, আচ্ছা আমাদের রজব আলী SMS করেছেন, এবং তিনি ঢাকা থেকে SMS করেছেন, তিনি বলেছেন যে আমাদের সাথে নতুন তিনি জয়েন করেছেন, ওয়েলকাম টু ভূত FM, আশা করছি এখন থেকে পেয়ে যাবো। নাজমুল পরি রিমা আতিকুল আমাদের পুঠিয়া রাজশাহী থেকে SMS করেছেন, তারা সবাই একসাথে বসে ভূত FM শুনছেন। ইমরান হাশমি, ও মাই গড, ইমরান হাশমি SMS করেছেন আমাদের, কি সৌভাগ্য আমাদের। এটা ইমরান হাশমি না কি ইমরান হাশমি ডুপ্লিকেট, ডুপ্লিকেট মানে তো অরিজিনাল না, অরিজিনাল না মানে ভূত। যাই হোক, আমরা আপনাদেরকে সরাসরি যেটা করবো সেটা হচ্ছে একটা ঘটনা শুনিয়ে দেব, এবং থাকেন অনেকেই যারা দূরে থাকার কারণে আমাদের এখানে এসে ঘটনা শোনাতে পারেন না, তাদেরকে আমি সবসময় সাজেস্ট করি যে সবচেয়ে ভালো উপায় হচ্ছে যে এখানে এসে ঘটনা শুনিয়ে যাওয়া, যদি সেটা সম্ভব না হয় তাহলে আমাদেরকে ইমেল করুন, লিখে পাঠান, আর সবচেয়ে ভালো হয় সেকেন্ড অপশন যেটা, সে সেকেন্ড অপশনটা হচ্ছে যে মানে সেকেন্ড ভালো অপশন যেটা সেটা হচ্ছে যে আপনি চাইলে আপনার পুরো ঘটনাটা রেকর্ড করতে পারেন, আপনার মোবাইলটাকেও আপনি একটা রেকর্ডার হিসেবে ইউজ করতে পারেন, এবং সে তারপরে আপনি সেটা রেকর্ড করে ফেলে আমাদেরকে ইমেল করে পাঠিয়ে দিতে পারেন সেই অডিও ক্লিপটি। যাই হোক, আমি একটা ঘটনায় চলে যাই। আমাকে লিখছেন যে রাসেল ভাই, গতকাল অর্থাৎ আজকে, সেই গতকাল ধরলে হবে না, উনি যে ঘটনাটা বলছেন সেটা হচ্ছে 22/3/2012, এবং এই তারিখের ঘটনা শুনলাম, জানি না এর সত্যটা কতটুকু। আমি জিয়াজ ঢাকা উত্তরা থেকে বলছি। গতকাল আমরা কয়েকদিন কয়েকজন ফ্রেন্ড মিলে ভূত এফএম নিয়ে কথা বলছিলাম, তখন আমার একজন ফ্রেন্ড তার একটি ঘটনা বলছিল যা হলো এইরকম। ঘটনাটা এরকম যে আমার ওই ফ্রেন্ডের নাম হলো শাকিল, ও ঢাকা বনশ্রীতে থাকে। ওর কিছু বিজনেস আছে, এর মধ্যে একটা বিজনেস হলো ওর কয়েকটা পিক আপ ভ্যান আছে এবং ও সেগুলো ভাড়া দেয়। বেশ কিছুদিন আগের ঘটনা, ওই দিন ওর একটা গাড়ির ড্রাইভার অনেকগুলো ট্রিপ দিয়েছিল, তাই যথারীতি ড্রাইভারটি অনেক ক্লান্ত ছিল, কিন্তু হঠাৎ করে রাত 10টার দিকে একটা ট্রিপ আসে যেটাতে তাদেরকে ঢাকা থেকে বরিশাল যেতে হবে একটি লাশ নিয়ে। আমার ফ্রেন্ড সে চিন্তা করে যে বসে থেকে আর কি লাভ হবে, তার চেয়ে ট্রিপটাতে গেলে কিছু টাকা আসবে। এই ভেবে সে নিজেই সিদ্ধান্ত নেয় যে সে বরিশাল যাবে। রাত 11টার দিকে সে তার গাড়ি নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হসপিটালের সামনে যায়। ওখান থেকে একটা লাশ উঠানো হয়। লাশটি একটা চাটাই দিয়ে মোড়ানো ছিল। ওরা গাড়িতে তোলার আগে একবার লাশটি দেখে নিয়েছিল। এখানে একটি কথা না বললেই নয় যে ওটা ছিল একটা সুইসাইডের ঘটনা। যাই হোক, পিক আপ ভ্যানের সামনে ড্রাইভারের সিটে বসেছিল আমার ফ্রেন্ড শাকিল, আর তার পাশে বসেছিল ওর পরিচিত একটা ছেলে, যে ছিল সবসময় কোনো না কোনো ট্রিপ গেলে ওর সাথে থাকত। আর গাড়ির পেছনে লাশটি ফ্লোরে শুয়ে রাখা হয়েছিল, আর লাশটার সাথে পিছনে 3 জন লোক ছিল। ওরা ওদের জার্নি শুরু করলো, কখন কোন রকম প্রবলেম ছাড়াই ওরা মাওয়া পৌঁছে গেল। তারপর মাওয়া থেকে খুব ভালোভাবেই ফেরি পার হয়ে তারা যেটা করলো সেটা হচ্ছে যে কাউড়াকান্দি ঘাটে গিয়ে পৌঁছালো। যথারীতি তারা আবার যাত্রা শুরু করলো এবং কাউড়াকান্দি ঘাটের কিছুক্ষণ পরে একটা ছোট ব্রিজ আছে, জায়গাটার নাম আমার মনে নেই, ওখানে যাবার কিছুক্ষণ আগে থেকেই, কিছুক্ষণ আগে থেকেই ওর খুব মানে যেটা হচ্ছিল সেটা হচ্ছে অস্বস্তি লাগছিল। ওর কেন যেন মনে হচ্ছে যে কে যেন পিছু নিয়েছে ওদের, অর্থাৎ ওর বারবার মনে হচ্ছিল যে গাড়ির পেছনে পেছনে কেউ যেন আসছে। বাট ও লুকিং গ্লাস থেকে যখনই দেখলো, যখনই তাকালো লুকিং গ্লাসের দিকে, দেখা গেল যে পিছনে কিছুই নেই, এমনকি কোনো গাড়িও নেই। যাই হোক, বিপদটা ঘটল যখন ওরা ব্রিজ পার হলো। ওর গাড়ির স্পিড ছিল তখন আনুমানিক 90 কিলোমিটার, এই স্পিডটা ছিল আর কি 90 কিলোমিটার পার আওয়ার। এবং সে যেটা করলো সেটা হচ্ছে যে সে সময় হঠাৎ করে গাড়ির পেছন থেকে চিৎকার করে উঠল, লাশের সাথে বসে থাকা 3 জন লোক, লাশ পড়ে গেছে। তখন আমার ফ্রেন্ডটি গাড়ির গতি কমিয়ে দিতে শুরু করলো, ও গাড়িটি থামালো। ওরা গাড়ি ঘুরিয়ে ওই জায়গায়, মানে যেহেতু কিছুটা দূরে চলে এসেছিল, গাড়িটা অনেক স্পিডে ছিল সেই জন্য, তো গাড়িটা ঘুরিয়ে যখন সেই জায়গায় আসলো, সে তখন দেখলো যে লাশটি রাস্তার কোথাও নেই। তো তিনি বলছেন যে আপনি হয়তো, আমাকে বলছেন যে রাসেল ভাই, আপনি হয়তো দেখেছেন যে পিক আপ ভ্যানের পেছনে জায়গাটা থাকে, ওখানে চারপাশে প্রায় আড়াই থেকে তিন ফিট জায়গা থাকে, যেটা হচ্ছে উঁচু একটা রেলিং এর মতন দিয়ে ঘেরা থাকে, এবং ওইখান থেকে লাশ কোনোভাবেই, 3 জন মানুষ থাকা সত্ত্বেও কোনোভাবে লাশটি পড়ে যেতে পারে এরকম ভাবার কোনো কারণ নেই। যাই হোক, কিভাবে পড়ে গেল সেটা একটা প্রশ্নই থেকে গেল, এবং পেছনে যারা বসেছিল তারা কোনো ঝাঁকুনি অনুভব করেনি, অথচ লাশটা পড়ে গেছে। অর্থাৎ লাশটা যে গাড়িটা যে কোনো জায়গায় পড়ে ঝাঁকুনি খেয়েছে এবং সেটা জাম্প করে কোনো জায়গায় চলে গেছে, এরকমও কোনো ঘটনা ঘটেনি। যাই হোক, ওরা সবাই মিলে লাশটা খুঁজতে শুরু করলো। অনেকক্ষণ খোঁজাখুঁজির পরে লাশটা রাস্তার এক পাশে পড়ে থাকতে দেখা গেল। আমার ফ্রেন্ডটি অনেক ভয় পেয়েছিল, তাই গাড়ি থেকে নামেনি। লাশটি পাওয়ার পরে লাশটার সাথে যেই লোকজন ছিল তারা এবং আমার ফ্রেন্ডের গাড়ির যে হেল্পার ছিল ওরা সবাই মিলে লাশটি গাড়িতে তুলল। তারপরে ওরা অনেক ভয়ে ভয়ে আবার যাত্রা শুরু করলো। আমার ফ্রেন্ডটি অনেক ভয় পেয়েছিল, কারণ জানতো যে লাশের গাড়িতে অনেক প্রবলেম হয়, কিন্তু ওর কখনো এই অভিজ্ঞতা ছিল না। যাই হোক, ওরা দোয়া পড়তে পড়তে আস্তে আস্তে একটু একটু করে এগোতে শুরু করলো। এবং মোস্তফাপুর নামে একটা জায়গা আছে, যেখানে এসে আবার একটা বিপদের সম্মুখীন হলো তারা। আবার লাশটি পড়ে গেল। এইবারে আমার বন্ধু অনেক বেশি ভয় পেয়ে গেল। গাড়িটি অনেক সামনে চলে এসেছে, যে জায়গায় লাশ পড়ে আছে সেই জায়গা থেকে ও আস্তে আস্তে গাড়ি সাইড করে। এইবার ও কি করবে বুঝে উঠতে পারছে না। তারপরে গাড়ি ঘুরিয়ে লাশটা পড়ে যাবার জায়গাটায় চলে আসে। সবাই গাড়ি থেকে নামে এবং নেমে যায়, কিন্তু আমার ফ্রেন্ডটি গাড়ি থেকে নামলো না। ও বেশি ভয় পেয়ে গিয়েছিল ততক্ষণে। ও গাড়ির গ্লাসগুলো দিকে তাকায় এবং ভয়ে অনেক বেশি ঘামতে শুরু করে। অন্যদিকে বাকি সবাই লাশ খুঁজতে থাকে, কিন্তু কোনোভাবেই লাশ আগের মতোই খুঁজে পাওয়া যাচ্ছিল না। এবং লাশটি যে জায়গায় পড়েছিল ওরা সেই জায়গা থেকে বেশ এগিয়ে গিয়েছিল। এবার গাড়িটি ঘুরিয়ে বরিশালের দিকে আস্তে আস্তে এগোতে থাকলো এবং বাকি সবাই রাস্তার দুই পাশ খুঁজতে থাকে। কিছু দূর এগোনোর পর ওরা লাশটি খুঁজে পায়। এবং প্রবলেম হলো তখন যেটা হয়েছিল সেটা হচ্ছে লাশটি যেই চাটাই মোড়ানো ছিল সেই চাটাইটা অনেক অংশ নষ্ট হয়ে গিয়েছিল বা ছিঁড়ে গিয়েছিল। আমার বন্ধুটি তখন গাড়ি থেকে নেমে আসে। ওরা ধরে নেয় যে লাশটি পড়ে যাওয়ার ফলে যেটা হয়েছে সেটা হচ্ছে চাটাইটা ছিঁড়ে গেছে। কিন্তু ওরা তখনই আবিষ্কার করল যে লাশটির গলা থেকে মাথার অংশটুকু নেই। ওরা সবাই তখন অনেক বেশি ভয় পেয়ে গিয়েছিল। অনেক খোঁজাখুঁজির পরে ওরা কোনোভাবেই মাথাটা আর খুঁজে পেল না। কিন্তু ওরা যখন গাড়িতে লাশ নিয়ে উঠেছিল তখন লাশটির মাথা ছিল এবং তারা সেটা দেখেও নিয়েছিল। তাহলে এই লাশটা মাথাটা গেল কোথায়? এরপরে কি হয়েছিল তা ওর কাছ থেকে আর জানা হয়নি। আমার ফ্রেন্ডের কথাগুলো বলতে গিয়ে ওর সমস্ত গায়ের লোম দাঁড়িয়ে গিয়েছিল এবং ওর মধ্যে তখন অনেক ভয় কাজ করছিল। আমি জানি না এই ঘটনা কিভাবে ব্যাখ্যা করা যাবে। আমি এবং তারপরে লিখেছেন যে তিনি স্টুডিওতে আসতে পারবেন না, তার ঘটনা যেন শেয়ার করা হয়। আমি শেয়ার করে ফেললাম এই ঘটনাটি, তবে বাকি অংশটুকু তারপরে কোনো প্রবলেম হয়েছিল কিনা এটা জানতে পারলে খুব ভালো হতো। ঘটনাটি কমপ্লিট না, বাট আমার পড়তে গিয়ে খুব ভালো লেগেছিল, সো আপনাদের সাথে শেয়ার করলাম। এর মধ্যে নিশ্চয়ই অনেক SMS চলে এসেছে, আমি কিছু SMS পড়ে ফেলতে চাই। নাইম লিখেছেন আমাদের ভোলা থেকে যে আমি এবং আমার ফ্রেন্ড একসাথে রাস্তায় ভূত FM শুনছি। আমাদেরকে আজমিরা SMS করেছেন, আজমিরা কিসমো, এবং তারা ধানমন্ডি থেকে SMS করেছেন, লিখেছেন নাসির ভাই কেমন আছো, এবং তিনি বলছেন যে আজকের কালেকশন সুপার লাগছে। সোনম আমাদের লিখেছেন যে HSC এক্সাম, তবুও ভূত FM শুনছি, দোয়া করো। ডেফিনেটলি আমি দোয়া করছি আপনার এক্সাম যেন অনেক ভালো হয়। এসকেরনি শুনির আখড়া থেকে SMS করেছেন, তিনি বলছেন লাস্ট উইকে SMS না করতে পারার জন্য সরি। ওকে, নো প্রবলেম। দেব আমাদের লিখেছেন ফ্রম নিরালা খুলনা থেকে যে ডিয়ার রাসেল ভাইয়া, এবং তিনি বলছেন যে ভূত FM কে তিনি অনেক বেশি পছন্দ করেন। ওকে, আমাদেরকে লিখেছেন নরোত্তম গৌরীপুর ময়মনসিং থেকে, তানজিলা খুলনা থেকে আমাদের SMS করেছেন, সব HSC পরীক্ষার্থীদের তিনি বলেছেন যে প্রে করতে। আমি প্রে করছি যে সবাই যেন খুব ভালোভাবে পরীক্ষা দিয়ে যেরকম আশা করেছিলেন তার থেকে যেন অনেক ভালো পরীক্ষা হয় তাদের সবার, এবং রেজাল্টটা যেন যতটুকু আশা করছেন তার চেয়ে অনেক বেশি ভালো হয়, কারণ এটা অনেক বড় একটা এক্সাম, এর উপরে ডিপেন্ড করে অনেক কিছু। আমাকে SMS করেছেন আজাদ এবং রিয়াদ। আচ্ছা, এইটুকু তো বোঝা গেল যে আমি যে বললাম যে HSC অনেক বড় এক্সাম এবং HSC এর উপরে ডিপেন্ড করে অনেক কিছু, তার মানে কিন্তু আমি শিক্ষিত, আমি HSC পাশ করেছি। কিন্তু মাহমুদ হাসান লিখেছেন আমাদেরকে, মাহমুদ হাসান আব্দুল খালেক রাজশাহী থেকে লিখেছেন, মন খারাপ কিন্তু ভূত FM শুনছেন। সৌমিক আমাদের লিখেছেন যে আমি শিবগঞ্জ থেকে লিখছি, রাসেল ভাই আপনি কেমন আছেন, আমি সবসময় ভালো থাকি এবং সবসময় ভালোর দলে। রাহা আমাদের লিখেছেন খুলনা থেকে, এছাড়াও রাফা অ্যান্ড মামুনি একসাথে ভূত FM শুনছেন তারা, সেটা লিখে জানিয়েছেন। ওকে, যারা এখন এই মাত্র জয়েন করলেন তাদেরকে আবারও বলি যে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন মেসেজ ও ইউটি শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840 নাম্বারে। সবচেয়ে বেশি খুশি হই যারা আমাদের ইমেইলে বড় বড় ঘটনা পাঠান এবং তারপরে ছোট্ট করে লিখে দেন যে স্টুডিওতে আসতে চান। সুতরাং আমি আরও একবার জানিয়ে দিচ্ছি আমাদের অ্যাড্রেসটি, bhootfm@radiofurti.fm, which is bhootfm@radioforti.fm। থ্যাংক ইউ। আমরা চলে যাব এখন ঘটনায়, এবং আমাদের সঙ্গে আপনারা কয়েক সপ্তাহ ধরে বলছিলেন যে আচ্ছা ডক্টর সায়েম আসবেন না, ডক্টর সায়েম আসবেন না, অ্যান্ড হি ইজ হিয়ার। সো এই স্পেশাল গিফটটা ছিল আপনাদের জন্য, এবং এই অ্যানাউন্সমেন্টটা দিতে পারে আমি খুবই খুশি যে ডক্টর সায়েম আমাদের সাথে রয়েছেন। সো সায়েম ভাই,
হাই লিসেনার্স, আমি ডক্টর সায়েম। আমার বলার আগে রাসেল ভাই আমাকে আমার কথা আপনাদের জানিয়ে দিয়েছেন। তো রাসেল ভাই, আমি আবারও থ্যাংকস জানাচ্ছি আপনাকে আমাকে এখানে ইনভাইট করানোর জন্য।
ইউ আর মোস্ট ওয়েলকাম
রাসেল ভাই। আই ক্যান বিলিভ দিস যে আমাকে মানুষ এতটা পছন্দ করেছে, আমার প্রেজেন্টেশনকে পছন্দ করেছে, আমার ঘটনাটা পছন্দ করেছে যেটা আমার সাথে হয়েছিল, যেটা বিয়ন্ড মানে আমি সেটা কল্পনাও করতে পারিনি এভাবে।
এবং আপনি রিজনটা জানেন যে কেন সবাই লাইক করেছে।
তো আজকে স্টার্টিং এ কিছু কথা বলে নিতে চাচ্ছি, সেটা হচ্ছে যে গেল যে 30 তারিখ, দ্যাট ইজ গতকাল যেটা গেল, সেটা ছিল ওয়ার্ল্ড ডক্টর্স ডে। সো আমি অ্যাজ এ ডক্টর হিসেবে ডক্টর্স কমিউনিটি সবাইকে এটা শুভেচ্ছাটা জানাতে চাচ্ছি, এবং HSC এক্সামিনি যারা আছেন, আমারও অনেক ক্লোজ মানুষজন আছে, তো তাদের শুভকামনা জানিয়ে আজকে আমি আমার প্রেজেন্টেশনটা স্টার্ট করছি।
শিওর,
আমি গত 9 তারিখে একটা ঘটনা বলেছিলাম, যারা আমাকে আজকে নতুন শুনছেন তাদের জন্য কথাটা বলছি। 9 তারিখে যে ঘটনাটা বলেছিলাম, যারা জানেন তারা তো জানেন, আর যদি না জানেন তাহলে ওই তারা ডাউনলোড করে শুনে নেবেন। আমার ঘটনাটা, ফার্স্ট ঘটনাটা, সেই ঘটনাটার সিকোয়েন্সিয়াল কিছু ব্যাপার ঘটেছে যেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি। তবে রাসেল ভাই, এগুলো আমি অনেকবার চিন্তা করেছি এটাকে প্রকাশ করা ঠিক হবে কিনা, তবু আমি এটা চিন্তা করলাম যে এটা হয়তো বা বললে আপনারা আপনাদের অনুষ্ঠানটা আরেকটু সমৃদ্ধ হবে, যে জিনিসগুলো আসলে ঘটেছে আমার সাথে। তো আমি শুরু আমি ঘটনায় চলে যাচ্ছি ডিরেক্টলি।
শিওর,
ঘটনা, আমি 9 তারিখে প্রোগ্রাম করার পর আমি যথারীতি আমার কর্মস্থলে আবার চলে যাই। ঘটনার সূত্রপাত হয় এর 3 দিন পর থেকে, দ্যাটস 12 তারিখ। 12 তারিখের রাতের বেলায় প্রতিদিনের মতো রাউন্ড টাউন শেষ করে আমি রুমে চলে এসেছি, ডিনার করছি, ডিনার করে ফ্রেশ হতে যাচ্ছি। তো আমার মোবাইলে চার্জ কম ছিল, বিধায় আমি মোবাইলটা অফ করে চার্জে দিয়ে আমি ফ্রেশ হতে গিয়েছি ওয়াশরুমে। তো ওয়াশরুমে ঢোকার সময় দেখলাম, একটা শুনছিলাম, একটা মেসেজ এসেছে, আমি এটাকে পাত্তা দিইনি।
আচ্ছা,
পাত্তা না দিয়ে আমি ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বের হয়েছি। বের হয়ে আবার কিছুক্ষণ পরে মনে হলো যে আমি তো একটা মেসেজের শব্দ শুনেছিলাম, কিন্তু তখন মনে হলো যেটা যে এই মোবাইল অফ, বাট মেসেজ আসবে কোথেকে। তো আমি কিছুটা চিন্তিত ভাবে মোবাইলটা হাতে নিলাম। তো সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, মোবাইলটা যখন হাতে নিচ্ছিলাম মনে হচ্ছিল খুব ভারী কিছু একটা তুলছি আমি হাত দিয়ে।
আচ্ছা,
তো মেসেজের দেখলাম ওয়ান নিউ মেসেজ, সেটা অন করলাম, মোবাইল কিন্তু অফ। অন করার সাথে সাথে দেখলাম যে একটা বাংলা একটা SMS এসেছে, কাজটা ভালো করেননি।
আচ্ছা,
কিন্তু অদ্ভুত ব্যাপার হচ্ছে সেটার কোন সেন্ডারের কোন নাম্বার নাই এখানে।
আচ্ছা,
তো আমি ব্যাপারটাকে আমি আবার দেখার জন্য যখন মোবাইলটা অন করলাম, অন করেও দেখলাম সে মেসেজটা আছে।
আচ্ছা,
এবং সেন্ডার নাই, অ্যাবসেন্ট, সেন্ডারের কোন নাম্বার সেখানে দেয়া নাই। তো এটা আমি যখন দেখলাম তখন কিছুটা ভয় পাচ্ছিলাম যে আমি কি আসলে ভুল করলাম ব্যাপারটা শেয়ার করে, কিন্তু পরে যেটা হলো যে আমি আবার নিজেকে নিজেই সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলাম যে না, হয়তোবা এটা হয়তোবা বাইরে কল, বাইরের কান্ট্রি থেকে যখন মেসেজ টেসেজ আসে
মাঝে মাঝে এরকম হয়,
এটাকে আমি নর্মালি মানে নর্মালি চিন্তা করে শুয়ে পড়েছি। পরের দিন রাতের বেলা চিন্তা করলাম, আবার আমি এটা ব্যাপারটা দুই একজনের সাথে শেয়ার করলাম, তো তারা বললো না এরকম তো হওয়ার কথা না। তখন আমি জাস্ট দেখানোর জন্য যখন মেসেজটা শো করবো তখন দেখি মেসেজটা নেই ইনবক্সে। বলে রাখা ভালো যে আমি কোনো এরকম কিছু করি নাই যে মেসেজটা মানে আমি ডিলেটও করি না বা এরকম কিছু করিনি। তো ওদিন রাত্রেবেলা যেটা হলো যে আমি চিন্তা করলাম যে ব্যাপারটা নোট রাখা উচিত, যেটা আপনাকে আমি নোটিস করব পরবর্তীতে। তো নোট রাখতে গিয়ে নোট রাখলাম আমি, ডেট একদম অথেন্টিক রাখার জন্য ব্যাপারটাকে আমি ডেটটা ফিক্স করে ডেটটা লিখে আমি নোট রাখলাম, সেরকম একটা মেসেজ এসেছে আমার কাছে। তো রাতে অ্যাজ ইউজুয়াল ঘুমায় পড়লাম, সকালবেলা ঘুম থেকে উঠে যে প্যাডটাতে লিখেছিলাম, আমার হসপিটালের প্যাডের মধ্যে লিখেছিলাম, দেখি ওই প্যাডের মধ্যে ওই দুটো কাগজ নেই যে কাগজগুলোর মধ্যে আমি নোট রেখেছি। তো আমি কিছুটা থমকে গেলাম যে রাত্রেবেলা লিখলাম বাট সকালে দেখছি নাই, আবার সেই আজগুবি SMS, আরেকটু ভয় পেলাম আমি। কিন্তু তবুও তখনও আমি সাহস হারাচ্ছি না যে আবারও কিছু হতে যাচ্ছে, ওইটার কিছু মানে এখনো রেস্ট থেকে যাচ্ছে আমার মধ্যে, আমি এটা ভাবিনি তখন। আমি ভাবলাম হয়তো রাতের বেলায় ঘুম থেকে উঠে আমি হয়তো পেজ ছিঁড়ে ফেলেছি। আমি আবারও ওদিন দুপুর বেলা জিনিসটা লিখে আরেকটু সেফ কন্ডিশনে আমার ওয়াইড ড্রফের ভিতরে রাখলাম। রাতের বেলা ঘুমালাম, পরের দিন সকালে উঠে আবার সে চেক করতে যাব, চেক করতে গেলাম দেখে আবারও সেই মেসেজের পেজগুলো নেই। তখন আমি কিছুটা মানে বুঝতে পারলাম যে সামথিং গোয়িং অন হিয়ার। তো আমি আর কিছু এটাকে আর না বাড়িয়ে তো আমি তখন চিন্তা করলাম যে আমার মাথায় তখন আসছিল একটা জিনিস, যেহেতু কিছু একটা হচ্ছে আমার মধ্যে তাহলে আমি কেন পেছাবো,
রাইট?
আমি যদি পিছিয়ে যাই আমি আরো ভয় পাবো এখন, বা আমি নিজেকে আরো হেরে যাবো নিজের নিচে। সো তখন আমি করলাম কি যে একটা মাথায় আমার একটা আইডিয়া আসলো যে আমরা অনেকে হয়তো বা জানি যে ফ্ল্যাশ, মোবাইল ফ্ল্যাশে অথবা ক্যামেরার যে ফ্ল্যাশগুলো আমরা ইউজ করি সেগুলো অনেক সময় ডিটেক্ট করতে পারে অনেক কিছু। এরকম অনেক ঘটনা ঘটেছে যে ফ্ল্যাশের মধ্যে অনেক কিছু আসে। তো এরপর যেটা হলো যে আমি ওই দিন রাত্রে চিন্তা করলাম আজকে আমি কিছু একটা করব যেটা দিয়ে আমি বুঝতে পারবো যেটা এটা কি রিয়েলি হচ্ছে নাকি এটা আমার অন্য কোনো সমস্যা হচ্ছে ব্যাপারটা। তো আমি আমার মোবাইলের যে ভিডিও অপশনটা আছে ভিডিও অপশনটাকে অন করে রাত্রেবেলা একদম সেট আপ করে রেখে আমি ইচ্ছা করি কাগজটাকে প্যাডটাকে আমার যে চেয়ার আছে ওখানে যে সোফায় বসে আমি কাজ করি বেসিক্যালি ওই সোফার সামনে টেবিলটার মধ্যে আমি সেই প্যাডটা রেখে রাত্রেবেলা ঘুমিয়ে গেলাম এবং মোবাইলের ফেসিংটা ছিল সেই চেয়ার এবং টেবিলের দিকে, দেখতে চাচ্ছি কি হয় সেখানে। পরের দিন সকালে ঘুম থেকে খুব আর্লি উঠে আমি সাথে সাথেই দেখলাম যে পেজে কাগজগুলো আজকেও নেই। তখন আমি চিন্তা করলাম যে আমার তো ভিডিও অপশন, ভিডিও আমার ক্লিপস আছে, দেখি ভিডিওটার কি অবস্থা। রাসেল ভাই আমি মানে এখনো বলতে আমার ভয় লাগছে ব্যাপারটা যে আমি জানি না যে এরপরে কিছু একটা হবে কিনা, বা এটা এরপরে কিছু হলে সেটা কতটুকু ভয়ানক কিছু হতে পারে, বাট আমি এটাকে বদার করছি না, না বদার করে আমি আপনাকে ব্যাপারটা বলছি বা আপনার মাধ্যমে সবাইকে জানাচ্ছি ব্যাপারটাতে। প্রথম দুই এক দুই ঘন্টার মধ্যে কিছুই দেখতে পেলাম না আমি, ভিডিওটা জাস্ট একদম শুধু শুধু ব্ল্যাক, বাতাসে একটু একটু করে পেজগুলো নড়ছে, তাছাড়া এমন কিছু নোটিস করিনি। জাস্ট দুই ঘন্টা পরে তখন দেখতে পেলাম সামোয়ান আমার ঘরের মধ্যে ঢুকছে, কিন্তু আমার দরজা কিন্তু লক করা, কেউ আমার ঘরে ঢুকছে, ঢুকে এসে অ্যাজ ইউজুয়াল আমার চেয়ারে বসলো। স্ট্রাকচারটা জাস্ট আমি আপনাকে এক্সপ্লেন করতে এইভাবে এক্সপ্লেন করবো যে স্ট্রাকচার একটা স্ট্রাকচার আসছে, বাট ওনার ড্রেকার যেহেতু অন্ধকার রুম আমার, একটা স্ট্রাকচার আসছে বাহির থেকে ওই রাস্তার যেসব লাইট আছে লাইটের ওই লাইট সোর্স থেকে যেটুকু দেখা যাচ্ছে ততটুকু দেখতে পাচ্ছি যে একটা স্ট্রাকচার এসে ঢুকে বসছে, বসে আর পেজ দুটো নিয়ে আবার চলে গেল। তো এই ভিডিওটা আমি একবার রেখে আমি চিন্তা করলাম যে এটাকে সেভ মানে এটাকে কালেক্ট করে রাখা উচিত, এবং সাথে সাথে আমি সেটাকে মেমোরি কার্ডে কনভার্ট করলাম এবং আপনার কাছে আজকে আমি দিয়ে গেছি। কিন্তু আমি রিকোয়েস্ট করছি বেটা, এটা আমার রিকোয়েস্ট, আমার রিকোয়েস্ট টু মাই ফ্যামিলি যে এইটা অন্তত ডিসক্লোজ করাটা হয়তো বা আমি মানে আমি আর চাচ্ছি না।
ওকে,
আমি
সচিন আমাদের শাহিন আমাদের চাঁদপুর থেকে লিখেছেন যে আমার একটা ঘটনা আছে, পাঠাবো কি? অবশ্যই পাঠাবেন, মানে আপনার ওয়েট করার কোন কারণই নেই। লিখে ফেলুন আপনি আমাদের অ্যাড্রেসটি, লিখে ফেলুন ভূত@ফুর্তি.fm। টুনটুনি তৃষা লিখেছেন, মাইমুন সিং থেকে, ভাইয়া প্রতিদিন অনেক SMS দি, একদিনও পড়েন না, আজকে পড়েন প্লিজ। আচ্ছা আজকে পড়ে ফেলেছি। রানা রিয়াদ গাজীপুর থেকে লিখেছেন যে স্টোরি কালেকশন আর ব্যাকগ্রাউন্ড মিউজিকের জোশ, আর আমরা ভয় পাচ্ছি। স্টোরির ক্রেডিট তো গেল পুরোপুরি হচ্ছে যারা এসছেন এখানে, যারা ঘটনাগুলো শেয়ার করছে তাদের উপরে, ব্যাকগ্রাউন্ড মাসুম, মাঝখানে আমার অবশ্য এখনো পর্যন্ত কোনো ক্রেডিট পাইনি। সাইম আমাদের লিখেছেন নারায়ণগঞ্জ থেকে যে ডক্টর সাইম ইজ ব্যাক, ইয়াহু। এই তো মানে ইয়াহু বলে তো একটা ইয়ে হয়ে গেল, যতবার বলবো ততবার। আপনি যাই হোক, আমি মানে কোন ধরনের কোনো কিছুকে স্পেশাল করতে চাই না, সেই জন্য বলি যে ডক্টর সাইম ইজ ব্যাক। সো ইয়াহু, হটমেল, জিমেল, ফেসবুক সবকিছু। আরিফা আমাদের লিখেছেন খুলনা থেকে যে রাসেল ভাই ভালো হবে না কিন্তু আমার SMS না পড়লে। ওকে, পড়ে ফেলেছি। তামান্না অ্যান্ড শাউন আমাদের SMS করেছেন হরিয়ান ইউনিয়ন হাউস রাজশাহী থেকে, খুব ভালো লাগছে তাদের। এবং আমাদেরকে সুধা SMS করেছেন কাজীপাড়া থেকে যে রাসেল ভাই কেমন আছেন, মন ভালো নেই তবু ভূত FM শুনছি, মন খারাপ থাকুক আর ভালো থাকুক ভূত FM শুনতে কোনো আপত্তি নেই। রনি আমাদের লিখেছেন যে রনি মুন্নি হাজবেন্ড ওয়াইফ বরিশাল থেকে তারা আমাদের SMS করেছেন। হাদি মনিষা আলমগীর শাহানুর রাজশাহী থেকে SMS করেছেন, তারা কাদিরগঞ্জ থেকে SMS করেছেন, খুব ভয় লাগছে তাদের। সাদিয়া লিখেছেন ফ্রম চিটাগং যে রাসেল ভাই কেমন আছেন, অনেকদিন পর ভূত FM শুনছি, কয়েকদিন, আচ্ছা কোনোদিন SMS করিনি, এটা ফার্স্ট SMS, প্রথম SMS টা, জীবনের প্রথম SMS পড়ে ফেলেছি। আরফান খান আমাদের লিখেছেন ভাই তিন ভাই মিলে ভূত FM শুনছি, আপনাদের তিন ভাইকে অনেক ধন্যবাদ। মাই নেম ইজ ফিহা, আই লাভ ভূত FM, থ্যাংক ইউ সো মাচ আমাদের সঙ্গে থাকার জন্য এবং আমাদেরকে ভালোবাসার জন্য। জিন মাসুম নেত্রকোনা থেকে লিখেছেন যে আমি জানতে চাচ্ছি জুজুর স্টোরিটা কবে হয়েছিল। জুজুর স্টোরিটা একদম আমাদের অনেকদিন আগে, সেটা সেকেন্ড এপিসোড ছিল, সো এটা অনেকদিন আগে এবং এটা মানে কামিং সুন আবার নতুন ভাবে। সো আপনারা প্রস্তুত থাকুন এবং সেটা এই মাসেই ইনশাল্লাহ আপনারা শুনতে পাবেন, মানে যে মাসটা শুরু হচ্ছে আর কি, এপ্রিলে আপনারা ইনশাল্লাহ শুনতে পাবেন, সো কোনো প্রবলেম নেই। আর মাসুক ময়মন সিং থেকে SMS করেছেন, সামারা বসুন্ধরা থেকে SMS করেছেন, এছাড়াও আমাদের SMS করেছেন দিশা খুলনা থেকে, আমাদেরকে SMS করেছেন তালহা, এছাড়াও মনি সহ আরো অনেকে। আমরা সেকেন্ড ঘটনায় যাই, আমাদের সেকেন্ড গেস্ট আপনার নামটা বলবেন প্লিজ।
হাই, মাই নেম ইজ নাফিস।
ওকে, আপনি এসেছেন কোথা থেকে?
পল্টন থেকে।
পল্টন থেকে। সো আমরা আপনাদের ঘটনায় চলে যাই সরাসরি। আপনি একদম প্রথম থেকে শুরু করে দেন, যেভাবে আমরা সিরিয়ালি শুনেছি সেভাবে।
আমার এই ঘটনাটা হয় লাস্ট থার্সডে, আগে থার্সডে 23 তারিখে। তো আমার বাবা নর্মালি এই মাসে চিলার জন্য বাহিরে যায়, তো আমি আমার মার সাথে সেদিন ঘুমাই। আমার মার রুম থেকে, এটা বলে রাখি যে আমার মার রুম থেকে তাকালেই আমাদের ডাইনিং রুমটা দেখা যায়।
আচ্ছা,
তো আমি নর্মালি অ্যাজ ইউজুয়াল ঘুমাইতে পারি, তখন স্প্রিং সিজন, আমার একটু গরম লাগে, তো ঘুম থেকে আমি ভেঙে যাই আমার ঘুম গরমের কারণে। তো ঘুম ভেঙে যাওয়ার কারণে আমি উঠে এসিটা ছাড়ি, এসি ছেড়ে আমি একটু অপেক্ষা করি ঠান্ডা হওয়ার জন্য, দেন ফ্যানটা অফ করে আমি আবার ঘুমে পড়ি। তো আমার ঘুম এগেন ভেঙে যায়, তখন টাইমটা হচ্ছে 3:39 এক্সাক্ট, 3:39। সব আশেপাশে কোনো শব্দ নাই, জাস্ট আমার ঘুমটা ভেঙে যায়। তখন আমার ডাইনিং রুম থেকে আমি একটা আওয়াজ পাই, যেটা হলো রেস্টুরেন্টে যেভাবে স্পুন আর ফোর্ক দিয়ে খাওয়ার সময় যে প্লেটে যে একটা টুংটাং করে একটা আওয়াজ হয়, ঠিক ওই সাউন্ডটা। তো ওই সাউন্ডটা খুব ভালোভাবেই হয়, অ্যান্ড অলসো ওই সাউন্ডের সাথে আমি দুইটা মানুষের কনভারসেশন আওয়াজ পাচ্ছি, অ্যান্ড দ্য ওয়ার্ল্ডস ফর লাইক গার্লস, দুইটা মহিলার। তো আমি প্রথমে ভাবি ওটা আমার ফ্যামিলি মেম্বার্স হতে, তো ফ্যামিলি মেম্বার্স হবে, তো আমি ওইটা ভেবে আমি নিজেকে স্যাটিসফাই করি যে হতেও পারে। তারপর আমি ভেবে দেখি যে না নাও হতে পারে, তাই আমি একটু উঠে বসে জিজ্ঞাসা করি, জোরে জিজ্ঞাসা করি, ওর মেয়ে কে? কেউ কোনো সাড়া দেয় না, সাড়া দেয় না। তো দ্বিতীয়বার আমি আবার জিজ্ঞাসা করি, দিস টাইম আমি একটু জোরেই বলি, জোরে বলি। আমার জোরে বলার কারণে আমার পাশে আমার মা ঘুমানো থাকে, সে একটু উঠে যায়। তো উঠে গিয়ে জিজ্ঞাসা করে কি হয়েছে, আমি বলি কিছু না। সে পুরোপুরি উঠেনি, শি ওয়াজ লাইক স্লিপ টকিং। তো পরের বারও আমি যখন জিজ্ঞাসা করি রুমিকে, কোনো সাড়া নেই, নো রিপ্লাই, স্টিল লাইক ওই সাউন্ড হচ্ছে, আমি ওই মানুষের কনভারসেশন আওয়াজটা শুনছি। তো ওই আওয়াজ শুনে আমি স্টিল লাইক নিজেকে বলি যাচ্ছে হয়তো আমার ফ্যামিলি মেম্বার্স হবে, আমি ঘুমিয়ে পড়ি। আবার আমার ঘুম থেকে আমি আবার জেগে যাই, অ্যান্ড দ্যাট টাইম ইট ওয়াজ লাইক 3:49। এবারে আমার ভিতরে একটুখানি একটু ভয় কাজ করে আমার। তো ওই আওয়াজ হওয়ার সাথে মানে যখন হচ্ছিল তখনই লাইক আমার পাশে যে আমার জানালাটা, ওইখান থেকে আমি একটা নকিং এর আওয়াজ পাই। নকিং এর আওয়াজটা পাওয়ার পর লাইক আমি পর্দাটা একদম অল্প করে একটু সরাই দেখার জন্য কি হতে পারে। সরিয়ে দেখি কিছুই নেই। ওইটা হওয়ার পর আমি পর্দাটা ভালো করে মানে একটু বেশি করে বলবো আমি খুলি, লাইক নাথিং ওয়াজ দেয়ার। আমি পর্দাটা আবার লাগাই দিই, সেকেন্ড টাইম আবার আওয়াজ পাই নকিং, থাই গ্লাসের মধ্যে কেউ নক করছে। এবারে আমি আবার পর্দাটা সরাই, ইয়েট নাথিং ওয়াজ দেয়ার। থার্ড টাইম এগেন যখন আমি আওয়াজটা পাই, আমি পর্দাটা না সরিয়ে আমি গ্রিলের মধ্যে একটু জোরে একটা বাই দিই হাত দিয়ে। তো এরপরে আর নকিং আওয়াজটা হয় না, নকিংটা থেমে যায়, বাট স্টিল ওই ডিশ ওয়াশিং আওয়াজটা হয়। তো আমার ভিতরে খুব ভালোভাবেই আমার ভয় কাজ করে, আমি টয়ে দোয়া পরে ঘুমিয়ে পড়ি। সকাল যখন হয় আমি উঠে ফার্স্ট অফ অল আমার মাথা আর কিছু কাজ করে না, আমি আমার ফ্যামিলি মেম্বার্সদের গিয়ে জিজ্ঞাসা করি। আমি প্রথমে আমার ছোট বোন গিয়ে জিজ্ঞাসা করি, ওর পরীক্ষা ছিল, তা আমি ভেবেছিলাম যে হয়তো ও হতে পারে। গিয়ে ওকে জিজ্ঞাসা করি, দেখি না ও বলে না আমি উঠি নাই। তাই আমি আমার বড় বোনকে মেজো বোনকে সবাইকে জিজ্ঞাসা করি, সবাই বলে যে না কেউই রাত্রেবেলা উঠে নাই, সবাই ডিপ স্লিপ আর উইন্ডো সাউন্ডস।
ওকে, তো এই ঘটনাটা আমি কেন আপনাকে বলতে বললাম তার পেছনে একটা কারণ আছে। অনেকদিন আগে আমি এটা ভূত এফএম এ শেয়ার করেছিলাম, অনেকে এখন আছেন যারা এই ঘটনাটা হয়তো তখন শোনেন নাই। আমি কোনো একদিন অফিস থেকে বাসায় ফেরার সময় ঠিক কাছাকাছি এরকম একটা ঘটনা ঘটেছিল। সেটা হচ্ছে যে ঠিক এরকম না, এত ভয়ের কিছু না। তো আমি যেটা হয়েছে যে অফিস থেকে বাসায় ফিরেছি, আমার বাসায় তখন কোনো ফ্যামিলি মেম্বার কেউ ছিল না এবং পুরো ফ্ল্যাটটা ফাঁকা ছিল। তো আমি অফিস থেকে ফেরার পরে নিচে যখন দাঁড়ালাম, দাঁড়িয়ে যখন আমি মানে উঠতে যাচ্ছি সিঁড়ি দিয়ে জাস্ট উঠতে যাচ্ছি, সেই সময় লোডশেডিং শুরু হয়ে গেল এবং ভেতরটা একদম পুরোপুরি অন্ধকার, ভয়াবহ অন্ধকার। আমি একটু ভয় পাচ্ছিলাম যে উঠবো কি উঠবো না, এরকম একটা সিদ্ধান্ত নিতে পারছিলাম না আসলে, যে যাওয়াটা কি ঠিক হবে নাকি ভেতরে ঢোকাটা কি ঠিক হবে নাকি এখন একা একা আসলে কি সামলাতে পারবো, এখন কি আসলে ওখানে যে চার্জারটা খুঁজে বের করতে পারবো নাকি আমার নিচেই ওয়েট করা উচিত। বুঝতে পারলাম যে লোডশেডিং যদি হয় গরমের দিন যেহেতু এক ঘন্টা তো লেগেই যাবে, কারণ এক ঘন্টা একটা জায়গায় দাঁড়িয়ে থাকা এত রাতে এটাও খুব একটা আজব ব্যাপার। তো আমি ফাইনালি উঠেই গেলাম আর কি। উঠে যাওয়ার পর যখন নিজের দরজার সামনে দাঁড়ালাম চাবিটা ঘোরাতে যাব, ঠিক তার আগ মুহূর্তে আমি ঠিক এতক্ষণ যে ঘটনাটা আপনি বললেন সেরকম একটা ঘটনা শুনলাম, যে ভেতরে দেখা যাচ্ছে যে মনে হচ্ছে ডাইনিং টেবিলে সবাই বসে খাওয়া দাওয়া করছে, আমি এরকম একটা সাউন্ড পেয়েছিলাম যে কেউ চাচ্ছে কাউকে ডিশ থেকে কোনো কিছু একটা কিছু উঠিয়ে দেওয়া হচ্ছে, হাসিটা সেরকম কোনো কিছু শুনিনি, বাট সব জিনিসপত্র মুভ করছে এরকম একটা শব্দ শুনতে পেয়েছিলাম, যে কেউ মানে দেখা যাচ্ছে মনে হচ্ছে যে বাসায় অনেক গেস্ট আছে। আমি জানি যে বাসায় কেউ নাই, শুধুমাত্র সেদিনই যে কেউ নাই না, তার দুই দিন আগেও কেউ ছিল না, না এবং আগামী দুই দিনেও কেউ আসবে না। সো আমি যেটা করলাম সেটা হচ্ছে ভালোভাবে শোনার চেষ্টা করলাম যে কি হয়। তো আমি যেটা হলো যে ভেতর থেকে আসলে ওইরকম টুংটাং আওয়াজ শুনলাম, পানি ঢালার শব্দ, চামচ নাড়ার শব্দ, কোনো কিছু উঠিয়ে দেওয়ার শব্দ, খাবারের শব্দ কোনো কিছু পাইনি। তো আমি আর বেশিক্ষণ দাঁড়িয়ে থাকিনি, ওইটাতে চাবিটা আস্তে করে বের করে নিয়ে আমি নিচে চলে গিয়েছিলাম। এবং নিচে যাওয়ার কিছুক্ষণের মধ্যে ঘন্টাখানেক আমাকে ওয়েট করতে হয়নি, কারেন্ট আসলো এবং আমি সঙ্গে সঙ্গে আবার উঠে গেছি। উঠে গিয়ে তারপর দরজা খুলে দেখছি না ভেতরে কোনো সমস্যাই নাই, ভেতরে কেন কোনো কিছু নাই। কিন্তু আমার খুব অদ্ভুত লেগেছিল, আমি কয়েকবার অনেকক্ষণ পর্যন্ত ভালোভাবে পরীক্ষা করে ভালোভাবে দেখে নিয়েছি এবং বুঝতে চেষ্টা করছি যে আমি যা শুনছি এটা ঠিক কিনা, আমার এটা ভুল হওয়ার কথা না। আমি আমার খুব কাছের মানুষটা জানে, তাদেরকে আমি এই ঘটনাটা বলেছি এবং আপনাদের সাথেও একবার শেয়ার করেছিলাম, যতদূর মনে পড়ে। আমি মানে খুবই অবাক লেগেছিল আমার যে এরকম সাউন্ড, এরকম ভুল হওয়ার কথা না। আমার আমার বাসায় কেউ নাই আমি জানি এবং আমার এই মানে প্লেট প্লেট নাড়ার মতো কেউ নাই। তো এই ঘটনাটা আপনার কাছে শুনে আমার কাছে ওই জন্য খুব অবাক লাগলো যে এরকম ঘটনা আপনার সাথে ঘটেছে। আমি জানি না আসলে সেদিন আমার কি হয়েছিল, বাট মানে আমি পুরোপুরি সেদিন ঘাবড়ে গিয়েছিলাম এবং তারপরে বুঝতে পারছেন যে সারাটা রাত আমাকে ওই বাসাটায় একা থাকতে হয়েছিল। তখন আমি বুঝতে পারছি যে ভূত এফএম শোনার পর যাদের একা থাকতে হয় তাদের কত ধরনের সমস্যা হয়। আমি সাধারণত যখন দেখি যে কেউ বলে যে ভূত এফএম শোনার পরে কোনো একটা প্রবলেম হয়েছে, তখন সেই প্রবলেমগুলোকে আমি প্রধানত নাকচ করে দেওয়ার চেষ্টা করি। কারণ এরকম একটা ঘটনা শোনার পরে জানালায় আওয়াজ, খাটের নিচে কারো নিঃশ্বাসের শব্দ, মশারির ভেতরে কোনো হাত, তারপরে হচ্ছে গলার ওপরে কেউ গলা টেপার চেষ্টা, এই সমস্ত আজুবি ঘটনা কিন্তু ঘটতেই পারে। যদি এটা হচ্ছে আপনি একদম আজকে রাত্রে যদি ঘটে তাহলে অস্বাভাবিক কিছু হবে না। আপনি আজকে রাত্রে চোখ খুলে হঠাৎ করে আপনার মতো কাউকে দেখতে পারেন। আপনি আজকে রাতের চোখ খুলে আপনার জিনিসপত্র, আপনি যেখানে শুয়েছিলেন আপনি আপনার খাটটাকে ছাদেও আবিষ্কার করতে পারেন, একদম একদম চমকাবেন না। যাই হোক, আমরা পরবর্তী ঘটনায় যাব। আমাদের কিছু এসএমএস রয়েছে। নাফিস নাসিফ আমাদের ঢাকা থেকে লিখেছেন, তিনি একা একা শুনছেন। দীপু চিটাগাং থেকে লিখেছেন যে আমাদের এসএমএস কি তুমি দেখো না, আপনার কি মনে হয়। আমাদেরকে আরিয়ান নিকিতা লিখেছেন ফ্রম নারায়ণগঞ্জ থেকে যে আমার ছোট ভাইকে নিয়ে ভূত এফএম শুনছি, ভয় লাগছে। হিমেল শ্যামলী থেকে লিখেছেন আই লাভ ভূত এফএম বাট অল্প অল্প ভয় লাগছে, সো প্লিজ। আচ্ছা লিন, আচ্ছা তারপরে কি লিখেছেন আমি ঠিক বুঝতে পারিনি আর কি। আমাদেরকে লিখেছেন অপু, তারপর র্যাপেল, এরা সবাই গাজীপুর থেকে আমাদের এসএমএস করেছেন এবং তারা আমাদের সাথে রয়েছেন, শুনছেন আমাদের ভূত এফএম। আমাকে রনি লিখেছেন, আমি চিটাগং থেকে লিখছি, চিটাগং থেকে ঢাকা, আচ্ছা চিটাগং থেকে লিখছি কিন্তু তিনি আমি বুঝলাম না যে চিটাগং থেকে, তারপরে লিখেছেন যে ঢাকা থেকে ভূত এফএম। আচ্ছা মায়া ঢাকা থেকে ভূত এফএম শুনছে, তার মানে তিনি চিটাগং থেকে শুনছেন, মায়া ঢাকা থেকে শুনছেন, কিন্তু দুজন একসঙ্গে শুনছেন সেটা বলে দিতেছেন। বাহ চমৎকার, সমস্ত বাংলাদেশ এক হয়ে গেছে। আমাকে ফিরাজ এসএমএস করেছেন। আচ্ছা এটা হচ্ছে আমাদের, আমরা সবসময় বলি না যে রেডিও ফুর্তি বৃহত্তম নেটওয়ার্ক, সেই নেটওয়ার্কের কারণে এই সমস্যা, এই সুবিধাটা হয়েছে এবং সবাই একসঙ্গে আমরা ভূত এফএম শুনতে পাচ্ছি। হৃদয় আমাদের লিখেছেন, এসএমএস করেছেন। এছাড়া আমাদেরকে অনেক এসএমএস করেছেন ফ্রম লালবাগ, এছাড়াও মিনহাজ আমাদের এসএমএস করেছেন। তো আমরা পরবর্তী ঘটনায় যাব। ইন দ্য মিন টাইম আপনারা আমাদের এসএমএস পাঠাতে পারেন। এসএমএস পাঠানোর নিয়মটি হচ্ছে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840 নম্বরে। সত্যি অনেকগুলো এসএমএস করেছেন, সুতরাং এসএমএসটা পড়তে হচ্ছে। মিল্টন নরসিংদী থেকে, নরসিংদী দাসপাড়া থেকে এসএমএস করেছেন এবং আমাদেরকে বলেছেন যে আজকে এতগুলো এসএমএস করলাম একবারও পড়লেন না ভাই, এই যে পড়ে ফেললাম। আমরা পরবর্তী ঘটনায় যাব, তার আগে ছোট্ট একটা ব্রেক নিয়ে আসছি। স্ট্রেট ইন রেডিও ফুর্তি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। আমাদের পরবর্তী গেস্টের কাছে আমরা চলে যাচ্ছি। আপনার নামটা একটু বলবেন প্লিজ।
আমি যে ঘটনাটা বলবো সেটা আমার আঙ্কেল থেকে শোনা একটি ঘটনা। ঘটনাটা এখন থেকে 20-25 বছর আগে হয়ে যাওয়া একটি ঘটনা। তো ওই সময়টায় আমার আঙ্কেল আর ওনার একটা ফ্রেন্ড একটা বাসায় ভাড়া থাকতো। আমি রাসেল ভাই আগে ওই ফ্রেন্ডটার বিবরণটা দেই। ফ্রেন্ডটা ওনারা দুজন একই গ্রামের ছিল, তো মোটামুটি অনেক ক্লোজ ফ্রেন্ড ছিল। তো একই বাসাতে তো ওই ফ্রেন্ড একটু হুজুর টাইপের ছিল। আমার আঙ্কেল বলছিল যে উনি নাকি জিন ভূত এগুলো বশ করতে পারত, এমন এরকম ছিল। তো একদিন কোন এক কারণে ওই ফ্রেন্ডটা মারা যায়। তখন কমিউনিকেশন সেক্টরটা এত ডেভেলপ ছিল না যে তাৎক্ষণিক আর কি খবরটা দেওয়া যাবে দেশে। তো আমার আঙ্কেল মনে করলো এখন যদি চিঠি পাঠাই তাহলে দেখা যাবে যে আজকে না গিয়ে কালকে সকালে চলে যাবে। তো লাস্টটা এতক্ষণ রাখা ঠিক না, আমি একটা কাজ করি, লাস্টটা নিয়ে বাড়িতে চলে যাই। তো এটা ভাবার পর আঙ্কেল ঠিক করলো ওই সময়টায় কোনো এক কারণে অ্যাম্বুলেন্স না পেয়ে একটা পিক আপ ভ্যান ভাড়া করলো।
আচ্ছা,
ভাড়া করে সবকিছু রেডি টেডি করে লাস্টটা উঠাতে উঠাতে দেখা গেল যে রাতের 8টা বেজে গেল। তো ওনার গ্রামটা ছিল কুড়িগ্রামে একটু পরে, যেতে যেতে মোটামুটি 8 থেকে 9 ঘন্টা লাগত। তো ওনারা সুন্দরভাবে যাত্রা শুরু করলো। যাত্রা শুরু করতে করতে যেটা হলো যে অনেক রাস্তা ইজিলি কিছু দূর চলে গেল, অনেক দূরে চলে গেল। তো রাত যখন 2টা কি 3টা, ওই সময়টায় যেটা হয় যে হঠাৎ করে দেখলো যে ড্রাইভার আর কি ফার্স্টে খেয়াল করলো যে ওনার গাড়ির সামনে দিয়ে একটা কুকুর হেঁটে যাচ্ছে। তো ড্রাইভার আর আমার আঙ্কেলরা একটু মোটামুটি একটু আঁচ করতে পারলো যে লাশের যে গাড়িগুলো আছে ওইগুলোর মধ্যে অনেক কিছুই ঘটতে পারে। তো এটা ইয়ে করে ড্রাইভার বললো কি স্পিড একটু বাড়িয়ে দিল। তো বাড়ি দেওয়ার পর রাস্তা অনেকক্ষণই চললো গাড়িটা। কিছু দূর যাওয়ার পর যেটা হলো যে গাড়িটার কি স্পিড কমে যাচ্ছে, যে গাড়িটার ক্যারিয়ার কি বেড়ে যাচ্ছে দেখা গেল। রাস্তাতে আমি বলি যে নর্মাল যে গাড়িগুলো থাকে এগুলোর যে ধারণ ক্ষমতা থাকে এর থেকে যদি ওভারলোড হয় তাহলে দেখা যায় যে গাড়িটা একটু স্পিডটা কমে যায়।
আচ্ছা,
তো ওই সময়টা দেখা গেল এমন যে মাত্র গাড়ির ভিতরে 3 জন মানুষ, আমার আঙ্কেল, ড্রাইভার আর একটা হেল্পার আর লাস্টটা, কিন্তু দেখা গেল ওখানে এত ভার হইতেছে যে গাড়িটার স্পিড অনেক কমে যাচ্ছে, যে ওই বাসের উপর আরো অনেক কিছু আর কি উঠছে এমন লাগতেছে। তো এটা দেখার পর আঙ্কেলে কিছু না করে পিছের দিক তাকালো। যখন ওইখানে লুকিং গ্লাসের দিকে তাকালো তখন দেখি যে জিনিসটা দেখে ওটা দেখে আঙ্কেল অনেক ভয়ানক একটা জিনিস দেখে, এটা দেখে চিৎকার করে। চিৎকার করার পর যেটা হয় যে ড্রাইভার তো দেখতে পারে না, হেল্পারও সাথে সাথে পিছে দেখে। যেটা দেখে সেটা হলো লাশটা উঠে বসে গেছে এবং উঠে বসে নিজের হাত নিজে খাচ্ছে। এটা দেখার পর আমার আঙ্কেল সেন্সলেস হয়ে যায়। তো ড্রাইভার আর গাড়িটা থামেন, উনি গাড়িটা আরো স্পিড বাড়িয়ে দেয়। কিছু দূর সামনে যেতে দেখতে পায় যে এতক্ষণ দেখতেছিল কিন্তু কুকুর, শুধু কুকুর গাড়ির সামনে দিয়ে হাঁটতেছিল। বাট এখন দেখতে পাচ্ছে যে গাড়ির সাইডে যে রাস্তাটা আছে ওইখানে যে কলা কাটা কুকুর দাঁড়িয়ে আছে, এমন যে রক্ত পড়তেছে এমন দেখতে পায়। দেখার পর ওরা দোয়া কালাম পড়তে থাকে, পড়তে থেকে গাড়ির স্পিড তো বজায় রাখে। যাওয়ার পর অনেক দূর যাওয়ার পর একটা পেট্রোল অয়েল যে নেয় পাম্পগুলো আছে ওইগুলো পায়। পাওয়ার পর ওইটা পাওয়ার পর গাড়িটা ওখানে থামায়। থামানোর পর আর কি ওই সময়টা আর কি আঙ্কেলকে পানি টানি দিয়ে সেন্সে আনা হয়। সেন্সে আনার পর যেটা হয় যে 3 জন মিলে লাস্টের দিকে সাহস করে ওই জায়গায় লোক ছিল ডাক দিয়ে দেখতে যায়। দেখতে গিয়ে যেটা দেখে আমি রাসেল ভাই বলি লাশটা ছিল যেটা আনছিল সেটা ফুললি একটা লাশ ছিল, ডেড বডি ছিল। আর যখন তারা লাশটা দেখতে পায় পুরো লাশের যে কাফনে কাপড় ছিল পুরো রক্তে ভরা, একটা হাত নেই। তো এটা দেখে তারা খুবই ভয় পায় এবং আজানের আগ পর্যন্ত ওই জায়গায় থাকে। তো আজান দেওয়ার পর তারা লাশটা নিয়ে চলে যায়। চলে যাওয়ার পর ওই সময়টা আজানের পর আর কোনো সমস্যা হয় নাই, তারা গ্রামে নিয়ে যায়। গ্রামে নেওয়ার পর সবাইকে একটা ডিসকাস করে, ডিসকাস করার পর হুজুর টুজুরকে বলে, বলার পর হুজুর এটা ইয়ে করে যে যখন জানাজা পড়াতে যায় তখন দেখা যায় যে চারিদিকে ঠিকই আছে, সবকিছু ঠিক, ওয়েদার ঠিক। বাট যখন জানাজাটা শুরু করছে তখন হঠাৎ করে কোথা থেকে যিনি বাতাস আসতেছে যে কাফনের কাপড় যেটা আছে ওটা দেখা যায় যে উড়ে ফেলতেছে, কাফনের কাপড় থাকতে পারতেছে না। তো এমন করার পর অনেক কষ্টে করে আর কি জানাজাটা দেওয়া হয়। দেওয়ার পর কবর টবর দেওয়া হয়। এরপর যে ঘটনাটা ঘটে, কবর দেওয়ার পর আমার আঙ্কেল বাড়িতে ফিরে আসে, পরে যে ঘটনাটা শুনতে পায় যে ওই সময় ওর লাশ কবর দেওয়ার কিছুদিন পরে যে কবরের পাশ দিয়ে কিছু লোক হেঁটে যাচ্ছিল, কবরের পাশে দেখলো, কবরের বাইরে দেখলো যে ওই লোকটার ফেসে একজন লোক বসে কাঁদতেছে।
তো এটা দেখে ওনারা ভয় পায়, সবাইকে শেয়ার করে। এরপর থেকে এখন পর্যন্ত নাকি যে রাতের দেখা যায় যে 10-12 বা গ্রামের যেখানে আছে কুড়িগ্রাম, ওইখানে দেখা যায় যে রাত 10-11 বাজে, অনেক রাত হয়ে যায়, সবাই ঘুমিয়ে টুমে যায়। তো ওই সময় রাত 10-11 বা 12 দিকে যেই যায় ওই রকম কিছু একটা ফেস করে।
ওকে, অনেক ইন্টারেস্টিং, অনেক ইন্টারেস্টিং, ইন্টারেস্টিং। থ্যাংক ইউ সো মাচ এরকম একটা ঘটনা শেয়ার করার জন্য। জাহিদ আমাদের এসএমএস করেছেন চট্টগ্রাম থেকে, এবং আমাদের মামুন নারায়ণগঞ্জ থেকে এসএমএস করেছেন, আমাদের এসএমএস করেছেন হৃদয় জয় রানা মুন্সিগঞ্জ থেকে, সুজন আমাদের মিরপুর থেকে এসএমএস করেছেন, এবং তিনি বাথরুমে যেতে পারছেন না তাই লিখেছেন। আচ্ছা, আমাদের কিছু করার নাই আসলে, মানে আমাদের সাধ্যের মধ্যে কোনো কিছু নাই আর কি। আচ্ছা, তারপরে লিখেছেন আমার নাম দুর্জয়, তিনি টঙ্গী থেকে আমাদের লিখেছেন, এবং তিনি একা একা ভূত এফএম শুনছেন, খুব ভয় পাচ্ছেন। হ্যালো রাসেল ভাই, আমি রুবেল খুলনা থেকে লিখেছেন, এবং আমাদেরকে আসগর এসএমএস করেছেন, আমরা দুই বন্ধু ভূত এফএম শুনছি। মৃদুল যাত্রাবাড়ি থেকে এসএমএস করেছেন, আমার এসএমএস একটাও পড়া হয় না, একদম ভুল কথা পড়ে ফেললো আপনার এসএমএস। রায়হান আমাদের পঞ্চগড় না, আমাদেরকে হচ্ছে নরসিংদী থেকে এসএমএস করেছেন, এবং তিনি বলছেন যে আমি 100 এসএমএস করেছি, একটাও পড়া হয়নি। তার মানে সব, মানে আপনি ভূত এফএম এর প্রথম থেকে এসএমএস করছেন, আছে কিন্তু 100 এসএমএস আপনার আসে না, অবশ্যই মানে প্রশ্নই আসে না আর কি। আমাদের এসএমএস করেছেন পাগলা ভূত, এসএমএস করেছেন আমাদের রিজওয়ান, এসএমএস করেছেন আমাদেরকে ভেইজ, এসএমএস করেছেন আমাদেরকে মিলি, এছাড়াও এসএমএস করেছেন আমাদেরকে এম জে আলম সহ আরো অনেকে। যারা এসএমএস করতে চান এই মুহূর্তে তাদেরকে বলবো, মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ, পাঠিয়ে দিন 940 নাম্বারে। আমরা ডক্টর সাইমের কাছে নেক্সট ঘটনাটার জন্য বলবো।
রাসেল ভাই, আমি এখন যে ঘটনাটা বলবো, ঘটনাটা রিসেন্টলি 4-5 আগে ঘটেছে। তো রাসেল ভাই, আমি একটা কথা বলতে চাই যে মৃত্যু কিন্তু আমাদের স্বাভাবিক, সবার জীবনে মৃত্যুটা আসবে। আর আমরা ফ্রম রিলিজিয়াস ভিউ থেকে দেখি যে আমরা জানি যে মৃত্যুর সময় আজরাইল আসেন, এসে যান কবচ করে নিয়ে যায়। তো আমি আমি নিজে থেকে মাফ চেয়ে নিচ্ছি, নিজের কাছ থেকে মাফ চেয়ে নিচ্ছি এই জন্য এই ঘটনাটা শেয়ার করার জন্য। 3-4 আগে একটা পেশেন্ট আসে আমাদের কাছে, খুব ডিবিটেলেস পেশেন্ট, একদম মানে 3-4 কোনো ট্রিটমেন্ট পায়নি এরকম একটা পেশেন্ট, যারা খুব অবহেলিত ভাবে একটা পেশেন্টকে রাখা ছিল। সেই পেশেন্টটা আসে লাস্ট আমাদের হাসপাতালে ভর্তি হয় সকালে এসে। তো পেশেন্টকে আমি প্রথম দিক থেকে পেশেন্টের লোকজনকে কাউন্সেলিং করতে দিচ্ছিলাম যে পেশেন্ট অবস্থা খুব ভালো না, যে কোনো সময় এক্সপায়ার করতে পারে। তো ওনারাও মোটামুটি মেন্টালি প্রিপেয়ার্ড। একটা জিনিস বলি রাসেল ভাই, ওনারা প্রিপেয়ার্ড, আমাদের কাছে অনেক পেশেন্টরা আসে অযথাই হাওমা করে কান্নাকাটি শুরু করে দেয়, খুব বেশি ইমোশনাল হয়ে যায়, এক্সাইটেড হয়ে যায়। পেশেন্টের লোকজনগুলো খুব রিলিজিয়াস, খুবই রিলিজিয়াস, তারা সবকিছু মানতে রাজি আছে, কোনো সমস্যা নেই, তারা খুব আল্লাহ বিল্লাহ করে একটা বোঝা যায়। আমি দেখছিলাম যখনই কোনো প্রবলেম ক্রিয়েট হচ্ছে, যখনই পেশেন্টের অবস্থা খারাপের দিকে যাচ্ছে, তখনই তারা যে কোনো একটা সুরা পড়ছে, কানে বেশি বেশি করে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছে এরকম। তো ঘটনাটা ওই সারাদিন এভাবে দোদুল্যমান ভাবে যাচ্ছে। রাত্রে আমি বলে রেখেছি যে কোনো যদি কোনো প্রবলেম হয় আমাকে ডাক দিন, আমি আসবো। তো এই কয়েকদিন কিন্তু প্রচন্ড গরম যাচ্ছিল, ওই দিন রাত্রের পর থেকে অসম্ভব বাতাস আমার রুমে যাচ্ছে, অসম্ভব বাতাস আমি পাচ্ছি আমার রুমে। তো আমি রাতে শুয়ে পড়েছি, ঘুম ঘুম আসছে, হঠাৎ করে বাইরে থেকে নক আসলো একটা, স্যার একটু আমার আব্বার অবস্থা ভালো না, পেশেন্ট ছেলেটা বলবো। উঠে গেলাম আমি, যাওয়ার পর দেখি যে একজন সাদা একটা পাঞ্জাবি বলা একজন লোক দাঁড়িয়ে আছেন, পেশেন্টের মা দাঁড়িয়ে আছেন, আর ছেলে দুটো বসে আছে বাবার পাশে। তো আমি রাউন্ড দেওয়ার সময় নোটিস করিনি যে পাঞ্জাবিওয়ালা লোকটা যে ছিল, তখন আমি তখন নোটিস করিনি, ঘুম ঘুম চোখে গিয়েছি, তখন এমনি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি যে কি হচ্ছে কি হবে। পেশে আমি পেয়ে দেখলাম 30/20, আমি একদম মানে কোয়াইট, আমি মানে মানে জেনেই রাখছি যে পেশেন্ট কিছুক্ষণ পর এক্সপায়ার করবে, তো আমি এটার জন্য প্রস্তুত। প্রেশার মেশিন লাগিয়ে রেখেছি আমি, দেখছি যে কি হয়, জাস্ট অবজার্ভ করার জন্য যে কি হয় লাস্টের দিকে পেশেন্ট, মানুষ মারা যাওয়ার সময় কি অবস্থাটা হয়। তখন তো দেখলাম যে প্রেশার ফল করছে, কিন্তু তার পালস ভালো, সবকিছু ভালো আছে, প্রেশারটা আস্তে ফল করছে। তো আমি পেশেন্টের মা, পেশেন্টের ওয়াইফ যে তিনি জোরে জোরে সুরা ইয়াসিন পড়ছে, একদম উনি মুখস্থ পড়ছে, তার বোঝা যাচ্ছিল যে আসলে ওনারা খুব পায়াস বা খুব রিলিজিয়াস মাইন্ডেড। ছেলে দুটো কোনো কান্নাকাটি না করে কানে কানে জোরে জোরে করে কলিমা তাইবা পড়ছে, মা বলতেছে জোরে জোরে করে পড়ো, কান্নাকাটি দরকার নেই, জোরে জোরে করে পড়ো। তারপরে আমি দেখলাম যে হঠাৎ করে প্রেশারটা আবার বাড়া শুরু করলো। তো ওই সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে দরজাটা খোলা ছিল, আমি তো ঢুকেছি রাত্রেবেলা, দরজাটা খোলা ছিল, বুড়া লোকটা আস্তে আস্তে বের হয়ে গেল রুম থেকে বের হয়ে সে চলে গেল। তো আমার মাথায় কাজ করে নাই যে আমি ভেবেছি হয়তো বা মহিলারই ভাইটাই হয়তো বা কেউ এরকম যে নোটিস করার দরকার নেই ব্যাপারটা। তো আমি বলছি ঠিক আছে, কোনো সমস্যা হলে আবার ডাক দিন আমাকে। লোকটা চলে গেল, তো আমি রুমে গেলাম, আবার রুমে গিয়ে বসে আছি কিছুক্ষণ, ভাবতেছি যে আসলে মানে কি হয়, আবার কখন ডাক পড়ে, সেজন্য আর মানে আমি মানে শুতে যাচ্ছি না, ওয়েট করছি যে আবার ডাক পড়বে হয়তো বা কিছুক্ষণের মধ্যে। তো দেখছি আমি রাস্তা দিয়ে আমার সামনে তো হাসপাতাল থেকে বেরোলো, আমার সামনে রাস্তাটা, রাস্তাতে লোকটা হেঁটে হেঁটে যাচ্ছে। আর একটা জিনিস মজার ব্যাপার হচ্ছে, কুকুর ডাকছিল, প্রচন্ড রকমের শব্দ করে কুকুর ডাকছিল তখন। তো এই জিনিসটা কিন্তু আমি শুনেছি যে যখন কিছু কোন সুপার ন্যাচারাল কিছু যে কেউ মানে আমরা কিন্তু মানুষের চোখে আমরা দেখতে পাই না, আমরা এতটাই পাপি যে আমাদের চোখে অনেক কিছু ধরা পড়ে না, বাট ওগুলো মানে ওই কুকুররা কিন্তু অনেক কিছু নোটিস করতে পারে, কুকুরের চোখে অনেক কিছু ভাসে। দেখা যায় অনেক সময় গোরস্থানের সাইড দিয়ে কোন কুকুর গেলে হঠাৎ করে মানে চিৎকার করে উঠে যায়, তারা যখন ওই শাস্তিটা দেখতে পারে, কবরের শাস্তিটা। তো কুকুরগুলো চিল্লাচিল্লি করার সময় আমি হঠাৎ করে আমার মনে হলো যে হয়তো বা কিছু একটা। তো আবার ভাবতেছি যে হয়তো বা নিচে কোনো ছেলে মেয়ে হয়তো ডিস্টার্ব করতেছে, রাস্তায় হাঁটতেছে, এই জন্য হয়তো বা এ করছে। একটু পর আবার দেখছি লোকটা ঢুকছে। এবার আমি আগে গেলাম, আগে গিয়ে যাওয়ার সাথে সাথে দেখি ওখানে মানে পেশেন্টের অবস্থা ওরকমই বসে আছে। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে তারা কন্টিনিউসলি তারা রিসাইট করছে, কোরআন রিসাইট করছে, যে যা পাচ্ছে সুরা রিসাইট করছে। তো ওই লোকটা আসছে না, তো আমি তাকে জিজ্ঞেস করলাম যে আচ্ছা আপনারা আপনাদের সাথে হুজুরকে, বললো যে হুজুর কই দেখছেন আপনি, বললো এই যে মাত্র যে ওনার পা মানে পায়ের দিকে যে দাঁড়িয়েছিল হুজুরটা কে, না হুজুর তো বললো কেউ তো না, আমরা তো এই দুই ছেলে আর মা এই দুইজন, আমরা রোগী মারা যাবে এটা আমরা নিয়ে যাওয়ার জন্য চিন্তা করতেছিলাম, আপনারা তো বললেন যে ভর্তি করে রাখি, যতটুকু চেষ্টা করার করবো আমরা। তখন আমার মনে সন্দেহ হলো যে তাহলে কি উনি কি কিছু একটা করতে আসছে, উনি কি কিছু করলো যেটা আমার চোখে ভাসলো মাত্র। তো আমি আবারও ভয় পেয়ে এখন মানে কিছুটা ভয় পেয়ে আমি আবার গিয়ে আমার সবসময় হাতের মধ্যে লাইটারটা রাখছি, ভয় নিজের ভয়ে কাজ করছি কি আমি স্লাইডিং যে জামাটা আছে সেটা বন্ধ করে দিলাম। এরপরে দেখলাম যে ওই লোকটা আসেনি।
আচ্ছা,
আরো ঘন্টাখানেক বাদে আবার আমি আমি লক্ষ্য রাখছি যে রাস্তাতে কাউকে দেখা যায় কিনা। ঘন্টাখানেক বাদে লোকটাকে আবার আসতে দেখলাম আমি। তো আমি তখন ইকুয়েশন করছি যে হয়তোবা তাহলে এখন হয়তোবা কিছু একটা ঘটবে, কিন্তু আমি সাহস জুগিয়ে ঘর থেকে বের হয়ে চেক করবো দাঁড়িয়ে, এর আগে বিশাল একটা শব্দ হলো আমার হাসপাতালের, বিশাল একটা শব্দ হলো, রাত তিনটার সময় এরকম শব্দ হওয়ার কোনো চান্স নেই
একদম।
আমার ডিসপেন্সারি থেকে ছেলেরা বের হয়ে বলছে স্যার কি হয়েছে, আমি বললাম জানি না কি হয়েছে, অনেক সূর্য শব্দ হয়েছে। কিন্তু এই সময় আমার সাথে সাথে আমি ওই মানে আমার কেবিন থেকে কান্নার আওয়াজ শুনতেছি, দ্যাট ইজ তখন
শুনে অলরেডি
অলরেডি গন, হয়তো বা জানটা নিয়ে গেছে তখন এসে। তো এই জিনিসটা আসলে এটা কোনো মানে ভয়ের কথা না, কিন্তু এটা আমাদের মানতে কষ্ট হয়, আমরা যতক্ষণ বেঁচে থাকি ততক্ষণ মানতে কষ্ট হয়
যে আমরা মরে যাব
বা এটাই ঘটবে সবার ক্ষেত্রেই ঘটবে।
এটা মনে হয় যদি সবসময় মনে থাকবে যে আমরা মারা যাব তাহলে আমাদের জন্য মানে বেঁচে থাকাটা অনেক কঠিন হয়ে যেত।
আরেকটা জিনিস ওই লোকটার ক্ষেত্রে দেখলাম আমি যে আমরা আমি এইটুক জানি যে আমার আম্মা বলেন যে কারো যদি ভালো ইয়ে থাকে ভালো কাজ করা থাকে, ভালো সে যদি ভালো হয় তাহলে তার কাছে কিন্তু ফেরেশতারা খুব সুন্দরভাবে তাকে রিসিভ করে নিয়ে যায়। আর যদি কেউ খারাপ কর্মফল থাকে তাকে খুব খারাপ ভাবে তো ওইটা দেখলাম যে উনি লোকটা বেডের সাইড দিয়ে যেখানে বেডটা ওয়ালের সাথে ঘেঁষা লাগানো একদম সেই সাইড দিয়ে ঢোকার চেষ্টা করছে যে আমি এই দিক দিয়ে যদি বের হয়ে যেতে পারি, মানে খুব এক্সাইটেড ছিল যে আমি কোন দিক দিয়ে বের হয়ে মানে পালিয়ে যাব কোথায় আমি। এটা আমি দেখছিলাম।
থ্যাংক ইউ সো মাচ। আমাদের বেশ কিছু এস এম এস এর মধ্যে চলে এসছে, আমাকে লিখেছেন তানভিন চাঁদপুর থেকে, এছাড়াও আমাদেরকে নসীন নাবিলা এস এম এস করেছেন, আনোয়ার লক্ষ্মীপুর থেকে এস এম এস করেছেন আমাদেরকে, এছাড়াও এস এম এস করেছেন পাপ্পু, তৃষা, মায়মন সিং থেকে, তারা সবাই ভূত এফএম পছন্দ করেন জানিয়েছেন। সিফা মুন্না সায়দাবাদ থেকে আমাদের এস এম এস করেছেন, এস এম এস করেছেন আশা লালমাটিয়া থেকে, আজকে অনেক ভালো ভালো লাগছে তার। এবং আমাকে পালল বরিশাল থেকে এস এম এস করেছেন, আমাদেরকে মামুন এস এম এস করেছেন, অন্তু এস এম এস করেছেন, এস এম এস করেছেন রবিউল ইসলাম করিমপুর কুষ্টিয়া থেকে, এবং তিনি বলেছেন দিস ইজ মাই ফার্স্ট এস এম এস, প্লিজ আমার এস এম এসটা পড়ো, পড়ে ফেললাম। আমাদেরকে এছাড়াও এস এম এস করেছেন রবিন, এছাড়াও আমাদেরকে রুবাইয়া এস এম এস করেছেন ফ্রম ধানমন্ডি, কারেন্ট নাই তাই ভয় লাগছে। লিজা আমাদের এস এম এস করেছেন চট্টগ্রাম থেকে, আসিফ চাঁপাইনবাবগঞ্জ থেকে, আজকে খুবই ভয় লাগছে লিখেছেন। সঙ্গীত আমাদের লিখেছেন, আমি কিন্তু এখনো আমাদের অনেক ঘটনা আছে যে ঘটনাগুলো আপনাদের আরো ভয় দিবে, এটা আমি আপনাদেরকে একদম নিশ্চিত করে বলতে পারি। মাসুম কেয়া লিখেছেন, হ্যালো রাসেল ভাই, আমিও আপনার সাথে ভূত এফ এম শুনছি, আমিও, আচ্ছা তিনি এবং তার ওয়াইফ দুজন মিলে ভূত এফ এম শুনছেন। আমাদেরকে এস এম এস করেছেন লিটন, এছাড়াও এস এম এস করেছেন আমাদেরকে নক্ষত্র, আজকের ভূত এফ এম জোশ হচ্ছে জানিয়েছেন। এছাড়াও লিখেছেন পাভেল আমাদেরকে, আজকের ঘটনাগুলো খুবই জটিল ছিল, জটিল ছিল কি ভাই, এর পরের যে ঘটনাগুলো আছে সেই ঘটনাগুলো শোনার জন্য আপনাদের ওয়েট করতে হবে। এছাড়াও ঢাকা থেকে আমাদের এস এম এস করেছেন ময়ূরী, প্লিজ এস এম এস টা পড়ো, আমি পড়ে ফেললাম। তিনি লিখেছেন যে তিনিও ভয় পাচ্ছেন। এছাড়াও তৃষা, টোটো, আচ্ছা তুজো, তারপরে হচ্ছে হাফিজ, সজীব, সমর, সবাই আমাদের এস এম এস করেছেন, তারা সবাই একসাথে ভূত এফ এম শুনছেন। রায়হান আমাদের এস এম এস করেছেন, তিনি খুবই এস এম খুশি, তার এস এম এস পড়ার বাবা দুটা এস এম এস পড়ে ফেললাম। আমাদেরকে মৌলানা জাহাঙ্গীর আলম লিখেছেন এবং তিনি বলছেন যে ডক্টর সাইমের একটু অ্যালার্ট থাকা উচিত। আচ্ছা রাহাত হাসান আমাদের এস এম এস করেছেন গাজীপুর থেকে, এছাড়া আমাদের এস এম এস করেছেন পলাশ, এছাড়া আমাদের এস এম এস করেছেন দেখতে পাচ্ছি টি জে আবির, সিমি মিরপুর ১১ থেকে এস এম এস করেছেন আমাদেরকে, দীপু লিখেছেন আই লাভ ভূত এফ এম। আমরা আরো দারুণ দারুণ সব ঘটনায় ফিরে আসবো একটু পরেই, তবে তার আগে ছোট একটা বিরতিতে যেতে হবে আমাদেরকে, এটাই আমাদের মানে ছোট, খুবই ছোট বিরতি, একটা ছোট্ট গান শুনবো আমরা এবং বিরতি নিব, তারপরে ফিরে আসবো এবং একমাত্র গান বলতে পারেন। সো স্টে টিউন টু রেডিও ফুর্তি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। সবসময় রেডিও ফুর্তি চলছে, ভূত এফ এম হন্টেড বাই এয়ারটেল, আমি রাসেল আপনাদের সাথে আছি, আমার সাথে রয়েছে মাসুম এবং আজকের অতিথিরা। আর সেই সাথে জানিয়ে দিই যে আপনারা যদি আনফর্চুনেটলি আজকের ভূত এফ এম মিস করে থাকেন তাহলে কোনো ব্যাপার না, আপনারা আবারও এটা শুনতে পারবেন এয়ারটেল এম রেডিওর মাধ্যমে। ডায়াল করতে হবে আপনার এয়ারটেল নাম্বার থেকে 4040 এবং সিলেক্ট করতে হবে চ্যানেল 22, দেখবেন যে একের পর এক এপিসোডের অপশন আপনাকে দেওয়া হচ্ছে, এবং যে এপিসোডটা আপনি মিস করেছেন বা যে এপিসোডটা আপনি আবারও শুনতে চান সেই এপিসোডটা ইচ্ছা করলে আপনি শুনতে পারেন। এবং আমি অনেক এবারও মেল পেয়েছি, তার মধ্যে একটা মেল ছিল এরকম যে একজন আছেন যিনি হচ্ছে ঠিক এই সময় হয়তো শুনতে পারেন না, পরে এয়ারটেল এম রেডিওর মাধ্যমে পরে আমাদের এপিসোডগুলো শুনে ফেলেন। অ্যান্ড নাও লিসনার্স ক্যান গেট দ্য ভূত এফ এম টিউন অ্যাজ দেয়ার কলার টিউনস, যেটা এখন মাসুম প্লে করছে, অ্যান্ড এটা আপনি কলার টিউন হিসেবে সেট করতে পারেন, মাই টিউন হিসেবে সেট করতে পারেন, ফ্রম এয়ারটেল নাম্বার, এবং সেটার জন্য আপনাকে যেটা করতে হবে ভোট এফএম কলার টিউন যে কোড রয়েছে সেই কোডটা আপনাকে মনে রাখতে হবে, এন্ড দ্য কোড ইজ 92125, এন্ড ইউ ক্যান অ্যাক্টিভেট ইট বাই সেন্ডিং এসএমএস। আপনার মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন সিটি স্পেস দিয়ে 92125 এবং পাঠিয়ে দিন 3123 নাম্বারে। আমার কাছে বেশ কিছু এসএমএস রয়েছে। আমাকে হাফাজ মাসুম এসএমএস করেছেন মিরপুর 12 থেকে, এবং আমাদেরকে তিনি বলেছেন ডক্টর সাইমকে সাজেস্ট করেছেন কোনো ভালো হুজুর দেখাতে। মৌ আমাদের এসএমএস করেছেন এবং তিনি বলেছেন যে ফার্স্ট ভূত এফএম শুনছেন, তিনি খুবই ভালো লাগছে, থ্যাংক ইউ সো মাচ আমাদের সঙ্গে থাকার জন্য। নিতু এবং লাবণী আমাকে বলছেন যে আমি আজকে প্রথম ভূত এফএম শুনছি, আচ্ছা আপনারাও শুনছেন, ওয়েলকাম টু ভূত এফএম যারা প্রথম শুনছেন। সেতু লিখেছেন রাসেল ভাই, এটা হচ্ছে তিনি বলছেন যে তিনি নাকি 13টা এসএমএস পাঠিয়েছেন, বাট দিস ইজ ইউর ফার্স্ট এসএমএস, ইউনো। অ্যান্ড জাকির আমাদের মিরপুর 10 থেকে এসএমএস করেছেন এবং তিনি বলছেন যে ঢাকা, আচ্ছা তিনি ভূত এফএম শুনছেন, খুব মজা পাচ্ছেন তিনি। আমাদেরকে এছাড়া এসএমএস করেছেন মৃদুল অ্যান্ড সুরভি, তারা হাজবেন্ড ওয়াইফ দুজনে মিলে ভূত এফএম শুনছেন। আমাদেরকে এসএমএস করেছেন আরো একজন মৃদুল যাত্রাবাড়ি থেকে, থ্যাংক ইউ আমার এসএমএসটা পড়ার জন্য। আমাদেরকে এসএমএস করেছেন দেখতে পাচ্ছি জয় ফ্রম কলাবাগান, ভাইয়া প্লিজ এসএমএসটা পড়ো, 1 তারিখ থেকে এইচএসসি এক্সাম তবুও শুনছি। আমি তো বলেছি যে এরপরেও যদি আপনার এক্সাম খারাপ হয় ভূত এফএম শোনার জন্য, তাহলে কর্তৃপক্ষ, ভূত এফএম কর্তৃপক্ষ কোনোভাবে দায়ী নয়, এটা বাসায় জানিয়ে দিতে হবে। আমাদেরকে ইমদাদুল সাভার থেকে লিখেছেন যে 1 তারিখে এইচএসসি এক্সাম, আজকে এইচএসসি এক্সাম অনেকেই বলছেন এবং অনেক পরীক্ষার্থী রয়েছেন যারা অনেক রাত পর্যন্ত ভূত এফএম শুনছেন, সো কালকের দিনটা মাটি হবে কিনা আমি বলতে পারছি না, বাট কালকের দিনটা যেন মাটি না হয় আজকে যে শুনছেন, এই জন্য কালকে যেন পড়ার কোনো ঘাটতি না থাকে, তাহলে ঠিক আছে সবকিছু। আমাদেরকে নিশান এসএমএস করেছেন, এছাড়া আমাদেরকে এসএমএস করেছেন শাফিন কুমিল্লা থেকে, লিখেছেন হাউ আর ইউ, আমি সবসময় ভালো থাকি, সবসময় ভালোর দলে। আর এছাড়াও দেখতে পাচ্ছি যে আমাকে এসএমএস করেছেন এস কে রনি, শনি আখড়া থেকে জোশ লাগছে আজকে, থ্যাংক ইউ সো মাচ এত রাত পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য। ইয়াসিন আমাদেরকে এসএমএস করেছেন এবং তিনি বলছেন আজকে খুবই ভয় লাগছে, বাট আই লাভ ভূত এফএম। হ্যাঁ ভয় লাগছে বলেই তো ভালোবাসেন, নাহলে তো ভালোবাসতেন না। আচ্ছা তার মানে হচ্ছে কোনো কোনো ক্ষেত্রে ভয় পেলে ভালোবাসা যায়, আচ্ছা ওকে ফাইন, একটু ভালো ভালো শিক্ষা হচ্ছে আমার। লাইফ ভূত আমাদের এসএমএস করছেন, আচ্ছা লাইফ ভূত, আপনার জীবনটাই ভূত হয়ে গেছে, ওকে, সো তিনি আমাদের এসএমএস করেছেন। এছাড়াও নোবেল আমাদের এসএমএস করেছেন চট্টগ্রাম থেকে, আমাদেরকে এসএমএস করেছেন সবুজ ফ্রম উত্তরা, ভাইয়া একটা এসএমএস ও পড়ল না, এতো পড়ে ফেলছে তার এসএমএস। রিয়াদ আমাদের এসএমএস করেছেন, রিয়াদ অনিক মিরপুর 7 থেকে এবং মিরপুর থেকে, এবং তিনি বলছেন তার 7 নাম, আচ্ছা সবাই আজকে অনেক বাড়িয়ে বাড়িয়ে বলছেন যে অনেকগুলো এসএমএস পাঠিয়েছেন, বাট আমাদের এসএমএস কয়টা পাঠালেন সেটা পাশে আসে, সো এভাবে ভুলে লাভ নাই ভাইয়া, সরি টু সে। আচ্ছা আমরা পরবর্তী ঘটনায় চলে যাই, আমাদের আরো একজন নতুন গেস্ট রয়েছেন, তার ঘটনা শুনবো এবং আপনার নামটা বলবেন, তারপর আপনার ঘটনাটা শুরু করবেন প্লিজ।
হ্যালো লিসেনার, আমি জুয়েল, আমি এসেছি বাসুপুর থেকে। প্রথমে আমার ছোট ভাই আসিফকে আমি ডেডিকেট করছি। এটা 2002 সালের ঘটনা, আমি যখন এইচএসসি পরীক্ষার্থী। একদিন হঠাৎ করে আমার বাসে খবর এলো আর কি, যে আমার নানি প্রচন্ড অসুস্থ, তাকে হাসপাতালে নিতে হবে। তাকে হাসপাতালে নেওয়া হলো, আমি এবং আমার মা দুইজন মিলে রাত 8টার দিকে হাসপাতালে গেলাম। হাসপাতালে আমার নানিকে ভর্তি করা হয়েছিল 16 নম্বর ওয়ার্ডে। এরপর বিভিন্ন কাজের মাধ্যমে যেটা হলো, প্রায় রাত 12টা বেজে গেল, তখন আমি যেটা করলাম আম্মুকে বললাম যে আম্মু রাত 12টার পরে তো আর এই মহিলা ওয়ার্ডে কোনো পুরুষদেরকে থাকতে দেওয়া হয় না, সুতরাং আমি কি করব। তো আম্মু বলল যে তুমি বাসায় চলে যাও। সে সময় আমি আম্মুর অনুমতি নিয়ে জাস্ট বের হলাম হাসপাতালের 16 নম্বর ওয়ার্ড থেকে। বের হওয়ার সঙ্গে সঙ্গেই নাকের মধ্যে কিছু গন্ধ হলো। এই গন্ধটা কেমন, একটা বাসায় যেমন যখন একটা মানুষ মারা যায় তখন আগরবাতি এবং আতরের গন্ধ পাওয়া যায়, ঠিক সেই রকম একটা গন্ধ। যাই হোক, আমি কোনো কিছু না মনে করে সামনে এগোতে শুরু করলাম। হাসপাতালের 16 নম্বর ওয়ার্ডটা ছিল 3 তলায়। আমি যখন 2 তলায় নামবো, জাস্ট তার আগে যে বিষয়টা দেখলাম যে হালকা একটা আলোর ভিতরে একটা ব্যক্তি দাঁড়িয়ে থেকে আমার দিকে তাকিয়ে আছে। আমি বিষয়টা জাস্ট দেখলাম এবং কোনো কিছু না মনে করে দ্বিতীয় তলায় চলে গেলাম। দ্বিতীয় তলায় যাওয়ার পরে যা দেখলাম যে ওই লোকটি আবার দাঁড়িয়ে থেকে আমার দিকে তাকিয়ে আছে। তো আমি একটু ভয় পেলাম, তারপর আবার চিন্তা করলাম যে না, হয়তো বা পাশে যে অল্টারনেটিভ একটা সিঁড়ি আছে সেটা দিয়ে সে আসতেও পারে। তারপরে আমি যে কাজটা করলাম, দ্বিতীয় তলা থেকে আমি একতলায় চলে গেলাম, এবং সবচেয়ে আশ্চর্যজনক যে বিষয়টা, ওই একই চেহারার অবিকল একটি লোক একতলায় দাঁড়িয়ে আছে। তো আমি তখন বেশ ভয় পেয়ে গেলাম। আমি মনে মনে চিন্তা করতে শুরু করলাম যে একটা লোক যদি ঘুরেও আসে অল্টারনেটিভ সিঁড়ি দিয়ে, এত তাড়াতাড়ি তার পক্ষে আসা কখনোই সম্ভব না। বাট সে এত দ্রুত কিভাবে এলো? তখন রাত 12:30 প্রায়। আমি তখন প্রচন্ড ভয় পেয়ে গেছি, এবং এক পর্যায়ে হাসপাতালের যে মূল ফটক আছে সেই ফটক দিয়ে আমি বের হয়ে গেলাম। এবং বের হয়ে যাওয়ার পরে মনে করলাম হয়তো বা এই ঘটনাটা আমার সঙ্গে আর ঘটবে না। 12:30 দিকে আমি যে এখানে থাকি আর কি, যে রাজশাহী বিশ্ববিদ্যালয় আবাসিক এলাকায় থাকি, সেখানে সাধারণত কোনো যানবাহন যেতে চায় না, কারণ তারা যদি সেই দিকে যায় তাহলে তারা ব্যাক করতে পারে না। এই কারণে অনেক কষ্টে আমি একটা রিক্সা ঠিক করলাম, বাট সে আমার সহজ যে রাস্তাটা সেই রাস্তা দিয়ে না গিয়ে উল্টো একটা রাস্তা আছে যে বিশ্ববিদ্যালয় স্টেশন, সেই দিক দিয়ে যাবে। পরবর্তীতে যেটা করলাম, আমি তাকে অনেকভাবে কনভিন্স করার চেষ্টা করলাম যে না চলো, কিন্তু সে কোনোভাবে রাজি হলো না যাওয়ার জন্য। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে, তুমি যে রাস্তা দিয়ে যেতে চাও সেই রাস্তা দিয়ে চলো। আমি রিক্সায় উঠলাম, রিক্সাওয়ালা রিক্সা চালাতে শুরু করলো, কিন্তু আশ্চর্যজনক বিষয় যেটা হলো যে যখন রিক্সা চলছিল আমি হঠাৎ করে একদিকে তাকালাম, দেখলাম যে একটা গাছের নিচে সেখানে হালকা আলো পড়ছে। সেই জায়গায় দেখি যে অবিকল সেই লোকটা আমার দিকে তাকিয়ে আছে। আমি কোনো কিছু বুঝতে পারলাম না, আমি প্রচন্ড ভয় পেলাম এবং সামনের দিকে তাকালাম, কিন্তু কেন যেন বারবার আমার চোখ বিভিন্ন দিকে চলে যাচ্ছিল এবং ওই লোকটিকে দেখছিলাম। এক পর্যায়ে যে বিষয়টা ফিল করলাম, যে রিক্সাওয়ালা ছিল উনি দোয়া পড়া শুরু করলেন এবং দ্রুত বেগে তার রিক্সাটা টানল, এবং হাফ অ্যান আওয়ারের ভিতরে যে বিষয়টা হলো সেটা আমি সেই বিশ্ববিদ্যালয় স্টেশনে গিয়ে পৌঁছালাম এবং রিক্সাওয়ালাকে জিজ্ঞাসা করলাম যে কি ব্যাপার, তুমি হঠাৎ করে এত দ্রুত রিক্সাটা টান দিলে এবং চলে আসলে, তুমি কি কিছু দেখেছ? সে বলল যে এত কথা বলে তো লাভ নেই, আমার ভাড়াটা দেন আমি চলে যাই। তো সে ভাড়াটা নিয়ে চলে গেল। এখন আমাকে যেখানে নামিয়ে দিল সেখান থেকে যদি আমি ভালোভাবে আমার বাসায় যেতে চাই কোনো রিক্স ছাড়া, তাহলে আমাকে যে কাজটি করতে হবে আমাকে 20 মিনিট সময় নিতে হবে। কিন্তু আমি প্রচন্ড ভীত ছিলাম, সেই জন্য আমি চিন্তা করলাম যে না, যে শর্টকাট যে রাস্তাটি আছে সেই রাস্তা দিয়ে আমি যাব। কিন্তু এখানে কিছু ইনফরমেশন দিয়ে রাখা ভালো, যে শর্টকাট যে রাস্তাটা ছিল সেটা ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জওহর নামক একটি জায়গায়। এটা 1971 সালে পাকিস্তানি আর্মিদের ক্যাম্প ছিল। এই ক্যাম্পে পাকিস্তানি সেনাবাহিনীরা যে কাজটা করত, অসংখ্য বাঙালি নারী এবং পুরুষকে তারা হত্যা করত, এবং কাট কাটার যে মেশিনটা আছে ওই মেশিন দিয়ে টুকরো টুকরো করে পাশের পুকুর, হলের পেছনে এবং ওই জায়গায় বদ্ধভূমি নামক একটি জায়গা আছে সেই জায়গাতে তারা ফেলে দিত। আমি বিষয়টা জানতাম, তারপরেও যেহেতু আমি প্রচন্ড ভয় পেয়েছি, সেহেতু ওই রাস্তা দিয়েও আমি দ্রুত যেতে পারবো 5-7 মিনিটের ভিতরে, সেজন্য সেই রাস্তাটাই আমি নিলাম। আমি হাঁটা শুরু করলাম, হাঁটতে হাঁটতে কিছু দূর গেলাম, যাওয়ার পরে যে বিষয়টা ফিল করলাম যে কান্নার শব্দ আসছে। কান্নার শব্দটা কেমন, যে অসংখ্য কণ্ঠ একসাথে কাঁদছে। আমি যত দূর আগাচ্ছি কান্নার শব্দটা ততই বৃদ্ধি পাচ্ছে। পরবর্তীতে আরেকটা যে বিষয়টা ফিল করলাম সেটা হচ্ছে যে আমার পিছনে কেউ মনে হয় আমাকে ফলো করছে। তখন আমি প্রচন্ড ভয় পাই এবং আমার হাঁটার গতিটা আরেকটু বাড়িয়ে দিই। আমার হাঁটার গতি যত বাড়াচ্ছি কান্নার শব্দটা তত বেশি হচ্ছে, এবং এর সঙ্গে সঙ্গে যে বিষয়টা ফিল করছি যে আমার পিছনে কেউ একজন আমার গতিতেই হাঁটছে। এক পর্যায়ে প্রচন্ড ভয় পাইছি এবং যেটা শুরু করলাম, যে দৌড় শুরু করলাম, কান্নার শব্দ আরো বেশি হয়। আমার পিছনে মনে হচ্ছে কেউ আমার পিছনে দৌড়াচ্ছে। এক পর্যায়ে দৌড়াতে দৌড়াতে আমি বাসায় গেলাম। বাসায় গিয়ে প্রচন্ড হাঁপিয়ে উঠেছি। আমার দাদি আমাকে জিজ্ঞাসা করছে কি ব্যাপার, এত হাঁপিয়ে উঠেছ কেন? আমি যেটা বললাম যে আমি তো রাস্তার অল্টারনেট করে আসছি, আমি জয়া হলে ওই দিক দিয়ে আসছি। আমার দাদি যেটা বললেন তুমি জানো না, রাত 8টার পরে রাস্তায় কেউ থাকে না এবং কেউ চলাচল করে না, ওই জায়গায় অনেক সমস্যা আছে, ওই রাস্তায় অনেক সমস্যা আছে, তারপরেও তুমি ওই রাস্তা দিয়ে কেন এসেছ? তো যাই হোক, এটা গেল বিষয়। এখানে বলে রাখা ভালো যে এখনো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ওই রাস্তা 8টা যদি বাজে অনেক মানুষ ওখানে চলাচল করে না, প্রচন্ড ভয় পায় এবং নানা ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা কিন্তু ওই আশেপাশে এলাকায় ঘটে। সুতরাং
সেটা যাই হোক, আমি মূল ঘটনা ছিল আসলে যে আপনি একই টাইপের লোক অনেক জায়গায় দেখেছেন, সেটা মেন ঘটনা ছিল এবং সেই ঘটনার রহস্য আসলে ভেদ করা সম্ভব হয়নি নিশ্চয়ই, যে কেন একই ধরনের লোক দেখেছিলেন, কেন এই লোকটাকে বারবার দেখছেন। আমরা একটু আগে যে সাইম ডক্টর সাইম উনি একটা ঘটনা বলছিলেন, উনিও একজন মারা যাবার ঠিক আগ মুহূর্তে একজন লোক দেখেছিলেন, আপনার ঘটনাটা একটা সিমিলার। এবং আমি জানি না যেরকম ঘটনা কেন ঘটে, এবং একই টাইপের মানুষ যখন আমরা অনেকবার দেখি তখন আমরা অনেক সময় খেয়াল করি কি যে এই মানুষটাকে আসলে দেখেছিলাম কিনা, কিন্তু আপনি যেহেতু একা ছিলেন এবং ওই মুহূর্তটা একটু ভাবার সময় ছিল, সো আপনি চিনতে পেরেছিলেন যে এই লোকটাকে বারবার দেখছেন আপনি। এনিওয়েজ থ্যাংক ইউ আপনার ঘটনার জন্য। আমাকে তন্ময় এস এম এস করেছেন রাজশাহী থেকে, এছাড়া আমাদেরকে এস এম এস করেছেন দেখতে পাচ্ছি টার্মি, এস এম এস করেছেন আমাদেরকে সাদিয়া চট্টগ্রাম থেকে এবং বলেছেন ভাইয়া আমি তো ভয় স্ট্রোক করবো। ডিজিটাল ভূত আমাদের এস এম এস করেছেন, ডিজিটাল ভূত আরাফাত ফ্রম চট্টগ্রাম, রাসেল ভাই এটা আমার ফার্স্ট এস এম এস, আজকে ভূত এফ এম খুব ভালো লাগছে। শিশির আমাদেরকে জাপানগঞ্জ থেকে এস এম এস করেছেন, লিখেছেন আই লাভ ইউ ভূত এফ এম, এবং তিনি বলছেন তার অনেক জানা ঘটনা আছে তা তিনি বলতে চান। আমাদেরকে ব্ল্যাক ডেভিল এস এম এস করেছেন, ব্ল্যাক ডেভিল মহিভ, এবং তিনি বলেছেন ভাইয়া আমার কিছু খুব ভয়ঙ্কর কাহিনী আছে আমি আপনাকে জানাতে চাই, সো রিয়ালিস্টিক, সো রিয়ালিস্টিক, ওকে আমার নিজের সাথে ঘটা। সো আপনি যেটা করবেন সেটা হচ্ছে ভূত এফ এম @ রেডিও ফুর্তি ডট এফ এম, BHOOTFM @ RADIOFOORTI.FM, এইখানে আপনি আপনার ঘটনাগুলো সেন্ড করে দিন। আর যারা এস এম এস পাঠাতে চান তারা এয়ারটেল নাম্বার থেকে বা অন্য যে কোনো নাম্বার থেকে টাইপ করুন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আমরা চলে যাচ্ছি পরবর্তী ঘটনায়, আপনার ঘটনা শুনি।
হ্যালো লিসেনার্স, মেরিয়াসন রাসেল, ব্যাক টু টেল আদার স্টোরি। এখন আমি যে ঘটনাটা বলবো রাসেল ভাই, সেটা কিছুদিন আগে হয়ে যাওয়া আমার সাথে একটি ঘটনা। ঘটনাটা বাংলাদেশ শ্রীলঙ্কার ম্যাচে, আপনি হয়তো দেখছেন ওই দিন বাংলাদেশ জিতছে, তো ওই ম্যাচের দিন আর কি আমরা সারাদিনই ম্যাচটা দেখি খুবই ভালোভাবে। তো দেখার পর যেটা হয় যে আমাদের পাশের ফ্ল্যাটে যে থাকে একটা ছোট ভাই থাকে, তো আমাদের বাসাটা আর কি ছাদে, ও আবার একটু কবুতর পালে, তো ওইখানে আমরা অনেক কিছু শুনছি ওই বাসার পাশের বাসা থেকে, কিন্তু আমরা কখনো দেখিনি। আচ্ছা ওই ঘটনাগুলো আমি পরে বলবো, আগে আমরা যেটা দেখছি সেটা বলি। তো ওই দিন আর কি খেলা দেখার পর রাত 11:30-11:30 বাজে খেলাটা শেষ হয়। শেষ হওয়ার পর ও মোটামুটি টাইম তখন 12টা বাজে, ও এসে আমাকে বললো ভাইয়া আমি তো কবুতরের খোপগুলা ক্লোজ করিনি, তুমি একটু ছাদে আসো, একটু ভয় পেয়েছে। তো আমি বলি আচ্ছা আসো, কি ছাদে গেলে রাত্রে কি সে 12টা বাজে। তো আমি তখন যাই ছাদে, যাই ছাদে গিয়ে যখন আমরা কবুতরের খোপগুলো ক্লোজ করি, ক্লোজ করে যখন ব্যাক করি, দেখি যে পাশের বাড়ির যে ছাদটা ওইখানে একটা মেয়ে, না মহিলা না, মিডিয়াম টাইপের একটা বয়সী মেয়ে ওই টাঙ্কির উপরে আর কি বসে আছে। চেহারাটা ভালো দেখা যাচ্ছে না, চুলগুলো দিয়ে চেহারাটা ঢাকা। রাসেল ভাই এটা দেখার পর আমরা খুবই ভয় পাই, আমরা দুজন মনে দুজনই ফেস করে এটা, এবং অনেকক্ষণ ধরতে গেলে 1 মিনিটের মতো এটা দেখি, তারপর হঠাৎ করে দেখি এটা নাই। তো এটা দেখার পর আমরা নিচে চলে যাই, নিচে গিয়ে আমার আঙ্কেলকে আর কি ওই ছেলেটার আব্বুকে আর কি ইনফর্ম করি। ইনফর্ম করার পর বলে তোমরা রাতে ছাদে গেছো, এইখানে তো অনেকে অনেক কিছু দেখে। এখন আমি রাসেল ভাইয়ের ঘটনাটা বলছি, ওইখানে রাতের বেলা দেখা গেল আমার পাশের বাড়ির যে আঙ্কেল আছে উনিও দেখছে যে রাতের বেলা উনি রাস্তাতে হাঁটতেছে, ছাদের মধ্যে দেখতেছে যে সাদা কাপড় পরে কে জানি হাঁটতেছে। এটা দেখার পর উনি সাথে সাথে ছাদে যায়, ওইখানে গিয়ে দেখে কিছু নেই। এরপর এটা আমরা না এলাকার অনেক লোক ফেস করে, এবং মাঝে মাঝে ওই ছাদের থেকে অন্যান্য ছাদে দেখা যায় যে অনেক রকম আর কি ওই ছাদের যে নিচে বাস থাকে বা পাশের বাসায় থাকে তারা অনেক রকম কণ্ঠের আর কি সাউন্ড পায়, যে কাঁদতেছে আসতেছে এমন সাউন্ড পায়। তো আমার ফ্রেন্ডের সাথে আরেকটা ছোট ভাইয়ের সাথে আরেকটা ঘটনা ঘটে কয়েকদিন দুপুর বেলা আর কি, ছাদে কবুতরি উড়াতে গেছিল আর কি। তো ওই সময়টায় যেটা হয় যে
পড়ানোর সময় উড়ি আর কি ওর নিচে নামবে, এমন আর কি এক স্টেপ নামার পর ওকে পিছন দিয়ে ডাকবে, কি রে কই যাস, এটা ডাক দেওয়ার পর ও সাথে সাথে পিছনে তাকায়, দেখে কেউ নাই। তো এটা দেখার পর ও খুব ভয় পায়, এরপর থেকে আর কি সবাইকে নিয়ে ছাদে যায়। তো এটার পেছনে আর কি পরে আমরা যেটা জানতে পারি এই ঘটনাটা কিসের জন্য হচ্ছে, যে এই ঘটনাটা পেপার আসছিল যে কিছুদিন আগে ওই বিল্ডিং থেকে একটা মহিলাকে আর কি তার হাজবেন্ড গলা টিপে মেরে ফেলে আর কি। মেরে ফেলার পর এটা আর কি যাতে কোনো কিছু না হয় এজন্য ওটা আর কি যে খাটটা ছিল বক্স খাট ছিল ওটার ইয়ের ভিতরে আর কি লাশটা গুম করে। তো এটা করার পর অনেকদিন পর পুলিশ এটা বের করে, এরপর থেকে এরকম ঘটনা ঘটে, এখনো এরকম ঘটনা ঘটতেছে আসলে। যে কয়েকদিন আগে আরেকটা ঘটনা ঘটছে, এই রিসেন্টলি দুই দিন আগে, যে আমাদের একটা ভাই আর কি ছাদে আর কি আমাদের পাশের ফ্ল্যাটের ছাদে আর কি বাড়ির ছাদে থাকতে গেছে রাত্রেবেলা, ওই যে অনুষ্ঠান ছিল, তো উনি দেখছেন যে একটা মেয়ে আর কি ওই একই সেম যে টাঙ্কির সামনে বসে আছে, বসে বসে আর কি অন্যান্য দিকে তাকিয়ে হাসতেছে। তো এটা দেখে উনি নিজে সেন্সলেস হয়ে যান এবং সবাইকে বলেন। এখন অনেক হুজুর ডাকা হয়েছে, এখন এটা নিয়ে আর কি ইয়ে করতেছে।
ওকে, থ্যাংক ইউ সো মাচ। যারা ছাদে বসে আমাদের পুত্রশ্রম শুনছেন তাদের প্রত্যেককে অনুরোধ করবো একবার আপনাদের ট্যাঙ্কির দিকে তাকান এবং দেখেন যে আসলে ওরকম কোনো কিছু দেখা যায় কিনা, বা যারা ঘরে বসেও শুনছেন তারা ইচ্ছা করে ছাদে উঠে যেতে পারেন এবং দেখে আসতে পারেন, কিন্তু ভালোইভাবে হেডফোনটা কানে লাগিয়ে ছাদে এসে দেখে গেলেন। যাই হোক, আমাদেরকে দাসী ভূত এস এম এস করেছেন, আমাদেরকে ডক্টর রফিক এস এম এস করেছেন, রফিক লিখছে আমিনুল রাজু টাঙ্গাইল থেকে, তারা লিখেছেন যে আই লাভ ভূত এফ এম। আচ্ছা, আমাদেরকে এছাড়াও কোলি এস এম এস করেছেন, কোলি নাতাশা তারা সবাই একসাথে আমাদের শুনছেন। শৈলী এস এম এস করেছেন, ভাইয়া তোমার কি রাতে সমস্ত ঘটনা শুনে ভয় করে না? ভয় আমার যদি প্রথমত যদি আমার কোনো ঘটনা শুনে ভয় না লাগে তাহলে কিন্তু আসলে এই সমস্ত যারা আসছেন আমাদের কাছে, যে সমস্ত ঘটনা আমি পড়ছি বা যে সমস্ত গেস্টরা আমাদের এখানে আসছেন তারা কিন্তু আসতেন না। সুতরাং যদি ভয়ই না পাবো তাহলে আর ঘটনা শুনে লাভ কি? আপনাদের মতো আমিও শুনছি। আমাকে অনেক আজিমপুর থেকে এস এম এস করেছেন, এছাড়া আমাদেরকে এস এম এস করেছেন দেখতে পাচ্ছি শান, প্লিজ রিড মাই এস এম এস, পড়ে ফেললাম আপনার এস এম এস। এছাড়া আমাদেরকে দেখতে পাচ্ছি আবির এস এম এস করেছেন, আবির মুজাহিদ মারুফ মুজাদ্দিদ, তারপর হচ্ছে মুহিবুর, সবাই মিলে ভূত এফ এম শুনছেন আর কি। এছাড়া আমাদেরকে দেখতে পাচ্ছি এস এম এস করেছেন জিম, এবং তিনি রংপুর মেডিকেল কলেজের স্টুডেন্ট, ছুটিতে বাসায় এসছেন এবং এখন আমাদের সঙ্গে রয়েছেন। ফাইজার আমাদের এস এম এস করেছেন রাজশাহী থেকে, এবং তিনি লিখেছেন যে গতকাল আচ্ছা তিনি একটা কিছু বলেছেন যে এবং তিনি একটা ঘটনা আসলে লিখতে চেয়েছেন যে তিনি রাজশাহী থেকে গোদাগাড়িতে যাবার সময় একটা ঘটনা ঘটে, যে ঘটনাগুলো উনি বলতে চেয়েছেন, কিন্তু এস এম এস এ এত বড় ঘটনা আপনি অবশ্যই জানাতে পারবেন না। সুতরাং আপনাকে যেটা করতে হবে আমাদের ভূত এফ এম @ফুর্তি.fm এখানে নাম ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার ঘটনা পাঠিয়ে দিন। যদি আপনার ঘটনা আমাদের ভালো লাগে তাহলে ডেফিনেটলি আপনি কল পাবেন, যদি আপনি আসতে চান তাহলে আপনি চলে আসবেন স্টুডিওতে, আর যদি আপনি চান যে আপনার ঘটনাটা আমরা পড়ে শোনাবো সেটাও সম্ভব, বা আপনি চাইলে আপনার ঘটনাটি রেকর্ড করে আমাদের অডিও ক্লিপটি পাঠিয়ে দিতে পারেন। এছাড়াও আমাদের রিজভি এস এম এস করেছেন, আমাদেরকে এস এম এস করেছেন রিজভি, এবং আমাদেরকে এস এম এস করেছেন পিন্টু, এস এম এস করেছেন আমাদেরকে মঈন ইসমাইল লালমাটিয়া থেকে। এছাড়াও আরো অনেকেই যারা এস এম এস করতে পারেননি বা এস এম এস করতে চাচ্ছেন তাদেরকে বলি যে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840 নাম্বারে আপনার এয়ারসেল নাম্বার থেকে বা অন্য যে কোনো নাম্বার থেকে। আমরা পরবর্তী ঘটনায় যাচ্ছি, আমাদের পরবর্তী গেস্টের কাছে আপনার নামটা বলে আপনার ঘটনাটা শুরু করেন।
হাই লিসেনার্স, মাই নেম ইজ নাফিস ফ্রম বলতন।
ওকে, শুনি আপনার ঘটনা।
আমার নেক্সট ঘটনাটা লাইক আমি বলবো এটা একটা সিকোয়েন্স ছিল, যে এটা জাস্ট আমি দেখি নাই, ইভেন কি এটা আমার আমি সহ আরো পাঁচজন মানুষ এই জিনিসটা দেখেছেন।
আচ্ছা,
আমি বলবো যে তখন উইন্টার সিজন, তো অ্যাজ ইউজুয়াল উইন্টার সিজন মানুষ ব্যাডমিন্টন খেলে, আমিও আমার ছাদে আমার এক ছোট এক ভাই নাম কুশল ওকে নিয়ে আমি ছাদে ব্যাডমিন্টন খেলতে যাই। তো সাধারণত আমার সাথে আরো কয়েকজন আমার কাজিনস এন্ড অল থাকে, সেদিন জাস্ট আমি এন্ড কুশল শুধু আমরা দুইজন। তো আমি এটা বলে রাখি যে আমাদের ছাদটা একটু রেক্টাঙ্গুলার, তো অর্ধেক আর বাকি অর্ধেককে হচ্ছে লাইক ওয়াটার ট্যাঙ্কটা উপরে আপার স্ট্রিটে। তো আমরা প্রায় রাত ধরে ব্যাডমিন্টন খেলি, খেলতে খেলতে আমি আমার চোখ উপরে যায়, তো আমি লক্ষ্য করি যে কেউ আমাদের দিকে উকি দিয়ে তাকিয়ে আছে। তো আমি ওইটা দেখে আমি উপরে তাকাই, উপরে তাকিয়ে দেখি যে ওটা ভ্যানিশ না হয়ে জাস্ট পিছে সরে গেল। তো আমি প্রথমে ভাবি যে ওটা হয়তো বা আমার বড় ভাই হবে, কাজ ওর সাধারণত আমার মানে ওর ফ্রেন্ডদের নিয়ে ছাদে উঠে। তো আমি ওটা কোনো গুরুত্ব দিই না। পরে আমি কুশলের সাথে আবার খেলা শুরু করতে থাকি ব্যাডমিন্টন। অ্যাগেন লাইক কিছুক্ষণ পরে আমি আবার ওই ব্ল্যাক ফিগারটা বলবো লাইক দেখা যায়, লাইক আবার উকি দিয়ে আছে গ্রিলের উপর দিয়ে। তো আমি আবার উপরে থাকি, উপরে তাকিয়ে দেখি ওটা আবার পিছনে চলে গেল। তো আমি আমার পুরো পায়ের উপর লাইক দাঁড়ালে আমি বা উপরে ছাদটা অ্যাটলিস্ট হাফ হলেও দেখা যায়, তাকিয়ে দেখি কিচ্ছু নাই, নাথিং। পরে আমি আবার কোনো পাত্তা না দিয়ে আমি আবার আমার গেমে কনসেন্ট্রেশন দেওয়ার চেষ্টা করি। থার্ড টাইম আমি এগেন লাইক ওই জিনিসটা দেখতে পাই, আবার উকি দিয়ে তাকিয়ে আছে। আমি যখনই তাকাই দেখি ওটা পিছিয়ে ফিরে যাচ্ছে। এবারে আমি একটু লাইক লাভ দিয়ে দেখার চেষ্টা করলাম, দেখি নাথিং, কিছু নাই। তো তখন আমি বুঝতে পারি আমার ভাই যে উপরে নাই, ডেফিনেটলি উপরে নেই, অন্য কিছু হবে। তবুও আবার গেমে কনসেন্ট্রেশন দেওয়ার চেষ্টা করি। ফোর্থ টাইম এগেন আমি ওই জিনিসটা দেখতে পাই, অ্যান্ড অ্যাজ ইউজুয়াল এটা আবার পিছিয়ে চলে যাচ্ছে, এটা নিজেকে হাইড করার চেষ্টা করছে। তো এবার আমি কি করি যে উপরে উঠি, লাইক গ্রিলটার উপরে জাস্ট মানে পাড়া দিয়ে উপরে তাকিয়ে দেখি, তো আমি পুরো হোল উপরে ছাদের ভিউটা দেখা যাচ্ছে। দেখি নো ওয়ান ইজ দেয়ার, লাইক কেউ যে ওইখান থেকে যে লুকিয়েও যে যাবে ওরকম কোনো স্কোপ নেই আমাদের, কোনো ছাদটা থেকে পিছনেও কোনো ছাদ নেই, আশেপাশে যে লুকিয়ে যাবে মানে পালিয়ে যাওয়ার কোনো ওয়েও নাই, আর এত তাড়াতাড়ি যাবে যে আমি মানে কোনো রাস্তা দেখিনি। এটার মানে একটা উইয়ার্ড পার্ট হচ্ছে আমি উপরে দেখলাম, কুশলকে কিছুই বলি না, মানে পুরা যে আমি চারবার যে দেখলাম আমি কুশলকে একটা কিছু বলি না। ওই আমাকে জিজ্ঞাসা করে ভাইয়া কি হয়েছে, তা আমি বলি না ভাই কিছু না। মানে তো আমাকে পরে বলে তুমি কি কোনো কালো রঙের কিছুকে উকি মেরে দেখতে দেখেছ? তা আমি ওর কথা শুনে আমার খুবই ভয় লাগে, ইভেন আমার এখনো ভয় লাগতে যাচ্ছে ছুটিতে ছুট। তা আমি ওর কথা শুনে আমার বলি কেন তুমি কি দেখেছ? ও বলে যে আমি দেখি যে একটা কি কালো রঙের ফিগার, তো এটা উকি দিয়ে জাস্ট আমাদের দিকে তাকিয়েছিল। তা আমার ওর কথা শোনার পর আমার এখানে থাকার মতো আর বলবো যে আমি এখানে থাকি না। আমি পরে কুশলকে বলি কুশল লাইটটা না নিবি, আমার ছাদের লাইটটা না নিবি, আমরা চলে যাই। পরে আমরা ওর বাসায় ওকেও আমি ওর বাসায় রেখে পরে আমি আমার বাসায় চলে যাই, কারোর সাথে কোনো কিছু ডিসকাস না করি, লাইক আমরা ওটা সাইলেন্সে রাখি।
ওকে, আপনার আরেকটা ঘটনা আছে সেটা আমরা শেষ করে ফেলি একদম, যেগুলো সময় এখন কম একবারে শেষ করো।
তো এই নেক্সট ঘটনাটাও লাইক এটা আমার কুশলে একসাথেই ঘটে। আমরা ছাদেই তখন দাঁড়িয়ে থাকি, মাগরিবের আজান শেষ, তখন অন্ধকার নেমে আসছে, আমরা দাঁড়িয়ে নর্মাল জাস্ট কথা বলতে থাকি। তো কথা বলতে বলতে হঠাৎ করে আমি দেখি যে আমাদের ছাদের আমার হাতের তখন ডান কর্নারে একটা বল টাইপ অফ একটা ব্ল্যাক কালার বল এখানে জাস্ট ফ্লোট করছে। তা আমি প্রথমে ভাবি যে ওটা হয়তো কোনো বাতাসের কারণে কোনো কিছু ঘুরে ঘুরে হয়তো কিছু একটা হচ্ছে। তো প্রথম প্রথম আমি এটা লাইক ইগনোর করার চেষ্টা করি, ওর সাথে কথা বলতেছি। বাট পরে গিয়ে আমি দেখি যে ওই জিনিসটা গ্র্যাজুয়ালি লাইক বড় হচ্ছে, প্লাস ইটস লাইক মুভিং, ওটা ডান থেকে বাম কর্নারে লাইক মুভ করে যাচ্ছে। তা ওইটা দেখার পরে আমি বলবো আমার সাথে সাথে আমার ভিতর ভয় কাজ করে। তা আমি পরে কুশলকে বলি যে কুশল তুমি এখান থেকে দৌড় দাও। ও প্রথমে বলে কেন ভাই কি হয়েছে? তা আমি বলি তোমার জানা লাগবে না, তুমি জাস্ট দৌড় দাও কোনো কথা না বলে। ও এগেন আমাকে জিজ্ঞাসা করে, তা আমি ও জিজ্ঞাসা করে ও আর দেখে যে আমি পিছিয়ে তাকিয়ে আছি, ও পিছিয়ে ঘুরে দেখে ওই জিনিসটা, তো ওইটা দেখে ও তখন দৌড় দেয়। দৌড় দিয়েও যখন চলে যায় তো আমি ওর সাথেও দৌড় দিই। তা আমাদের ছাদ থেকে মানে গেটের বাইরে ওখানে একটা ওয়াল আছে, ওয়াল থেকে অ্যাটলিস্ট ওই পুরো ছাদটা ভিউ দেখা যায়। আমি এখানে ওর টোর দিয়ে যাওয়ার সময় লাগে আমি বলবো যে আমার ভিতরে একটা কিউরিয়াসিটি জাগে যে জিনিসটা কি, আমার জানার জন্য একটা ইচ্ছা জাগে। ভয় হচ্ছিল, স্টিল লাইক গেলাম, ওকে দিলাম, দেখি ওটা ওই কর্নার থেকে অনেকখানি আমি মুভ করে ল্যাস্ট কর্নারে এসে আরেকটু উপর উঠলো। ওটা আমি বলবো একটা ফুটবলের সাইজের মতো ছিল, ব্ল্যাক কালার ফারি, উপরে উঠে প্রায় 3-4 feet পর্যন্ত উপরে উঠলো, লাইক গন। তো ওইটা দেখে ওই গন পার্ট লাইক ওইটা কুশল আর দেখে না, তো ওইটা আমি দেখে আমি পরে চলে যাই, ওইটাও আমি পরে ওর সাথে ওই পার্টটা শেয়ার করি।
আচ্ছা, আপনাদের মধ্যে কেউ একজন ঘরের মধ্যে নিজের মতো আরেকজনকে দেখেছিলেন, এটা হচ্ছে আপনি আছে আপনার ঘটনা, তাহলে আমি শুনে ফেলি একটু।
হ্যালো লিসেনার্স, আই এম মেহেদী হাসান রাসেল। এখন আমি যে ঘটনাটা বলবো সেটা আমার বড় ভাই থেকে শোনা একটি ঘটনা। উনি চিটাগং ইউনিভার্সিটি যখন ভর্তি হতে যায়, আমি রাসেল ভাই বলি যে ভর্তি হওয়ার পর কোনো ভার্সিটিতে হল সাথে সাথে পাওয়া যায় না।
আমি তার আগে একটু কয়েকটা এসএমএস পড়ে ফেলি, তারপর আমরা শুনি। রাজীব ময়মনসিং থেকে আমাদের এসএমএস করেছেন এবং তিনি বলছেন যে এসএমএস করলাম ভালো লাগছে আমাদেরকে। আশিফুজ্জামান এসএমএস করেছেন, এছাড়াও আমাদেরকে এসএমএস করেছেন নিপা, এসএমএস করেছেন জুলফিকার আমাদেরকে, এছাড়াও আমাদেরকে লিখেছেন আই এম বড়শ্রী, অনেক ভয় পাচ্ছেন তিনি, লাইট অফ করে শুনছেন, তাহলে তো ভয় লাগবে, খুবই স্বাভাবিক। আমাদেরকে এসএমএস করেছেন অনিক আজিমপুর থেকে, এবং এছাড়া আমাদেরকে ফারুক নরসিংদী থেকে এসএমএস করেছেন, এসএমএস করেছেন আমাদেরকে রিভেঞ্জ, আমরা সকল ফ্রেন্ড ও তাদের পিতা মাতা সহ, এবং তিনি বলছেন যে সর্বমোট 37 জন মিলে তারা হচ্ছে ভূত এফএম শুনছেন। ওকে, এবং তিনি তাদের অদূরেই একটা শ্মশান ঘাট রয়েছে, সুতরাং তারা অনেকে এনজয় করছেন অনেক। আচ্ছা, আমাদেরকে এছাড়াও এসএমএস করেছেন দেখতেছি রফিক এবং ইব্রাহিম টঙ্গী থেকে, সায়েম যাত্রাবাড়ি থেকে আমাদের এসএমএস করেছেন, এসএমএস করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি লিংকন এবং খিলক্ষেত ঢাকা থেকে। এছাড়াও আমি যাদের এসএমএস দেখতে পাচ্ছি মিল্টন কুমিল্লা থেকে আমাদের এসএমএস করেছেন, আসলে ভাই খুব খুব কষ্ট পেলাম, এতগুলো এসএমএস পাঠালাম বাট পড়া হলো না, আমি আপনার এসএমএসটা পড়ে ফেলেছি। সরোয়ার ঢাকা থেকে লিখেছেন যে আমরা সবাই ছাদে বসে ভূত এফএম শুনছি, এই ট্যাঙ্কি দিকে তাকাতে হবে। মিস্টার ওয়ার্ল্ড ওয়াইড আই ডোন্ট নো, মানে তারপরে লিখেছেন যে ওয়াই ইউ হেট মি, আচ্ছা এটা কার কথা বলছেন, আই এম নট মিস্টার ওয়ার্ল্ড ওয়াইড, সো হি শুড বি সামওয়ান এলস। আচ্ছা, তারপরে আমাদেরকে লিখেছেন ইমা চট্টগ্রাম থেকে যে আচ্ছা এত মেসেজ করছে পড়ছো না, তিনি ডিসঅ্যাপয়েন্টেড অনেক বেশি এই জন্য। তো সাবিহা আমাদের পাশের বিল্ডিং এ থাকে এবং তিনি বলছেন যে আচ্ছা তিনি তার নাম সাবিহা নাকি, আচ্ছা হতে পারে, আচ্ছা ও আচ্ছা সাবিহাদের বিল্ডিং এ যেটা হয় সেটা হচ্ছে নূপুরের শব্দ পাওয়া যায়। উজ্জ্বল রাজশাহী থেকে আমাদের এসএমএস করেছেন, ফারুক আমাদের এসএমএস করেছেন আমাদেরকে, তিনি আমাদেরকে আরো অনেকেই দেখতে পাচ্ছি এখানে, সাদিয়া এসএমএস করেছেন, আসিফ চাপাইনবাবগঞ্জ থেকে এসএমএস করেছেন, আবিদ আমাদের চট্টগ্রাম হালি শহর থেকে এসএমএস করেছেন, এছাড়াও আমাদের এসএমএস করেছেন আরো যারা, তারা হচ্ছেন আমাদেরকে আলিম সাইদ, তারপরে হচ্ছে মধুপুর থেকে তারা এসএমএস করেছেন, এছাড়াও আমাদের এসএমএস করেছেন স্বর্ণা পল্লবী মিরপুর থেকে, এসএমএস করেছেন আমাদের সাগর ধানমন্ডি থেকে, এসএমএস করেছেন আচ্ছা আচ্ছা তিনি বলছেন তার গার্লফ্রেন্ডকে উইশ না করলে আমাকে বলে দাও, আচ্ছা কি কারণে উইশ করবো সেটা অবশ্য লেখেননি। আচ্ছা যাই হোক, আমাদেরকে এসএমএস করেছেন দেখতে পাচ্ছি মোহাম্মদ শ্যামল সহ আরো অনেকে, যারা এসএমএস করতে চান তারা আপনার এয়ারটেল নাম্বার থেকে অথবা অন্য যে কোনো নাম্বার থেকে টাইপ করুন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ আর পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আমরা চলে আসছি আবার আপনার ঘটনায়, সরি আপনাকে ইন্টারাপ্ট করার জন্য।
ওইখান থেকে শুরু করি, যেটা হয় যে আমার বড় ভাই আর কি ইউনিভার্সিটির ফার্স্ট টাইম যে হলটা পায় না, হল না পাওয়ার ফলে
আপনি আপনি শুরু থেকে বলেন তারা সবাই যারা মিস করেছে শুনতে।
হ্যালো লিসেনার্স, আই এম মেহেদী হাসান রাসেল। এখন আমি যেই ঘটনাটা বলবো সেটা আমার বড় ভাইয়ের সাথে হয়ে যায় একটি ঘটনা। উনি চিটাগং ইউনিভার্সিটি এখন পড়েন, তো রাসেল যখন তিনি চিটাগং ইউনিভার্সিটিতে ভর্তি হন তখন ভার্সিটিতে ফার্স্ট টাইম আর কি হলগুলো পাওয়া যায় না, তো উনি আর ওনার ফ্রেন্ড একটা হঠাৎ একটা নতুন জায়গায় গেছে, তো এখানে একটা বাসা পাওয়া একটু কষ্ট, তো একটা বাসা পান, তো বাসাটা এমন ছিল যে অনেক বড় এরিয়ার ভিতর ছিল বাসাটা, চারিদিকে বাগানের মতো ছিল, বাগানই ছিল আর মাঝখানে একটা বাসা ছিল, বাসায় শুধু বাড়িওয়ালা থাকতো আর আমার ভাই দুজন আর কি তিন সেট ছিল রুমগুলা। তো ওনারা যখন থাকা খুব সহজেই পেয়ে যান বাসাটা। বাসাটা পাওয়ার পর কিছুদিন পর ওরা স্বাভাবিকভাবেই থাকতে থাকে বাসাটা। আর কিছুদিন পর যেটা হয় যে বাসার পেছনে অনেকগুলো ঝোপ ছিল এবং ওই জায়গাটায় গাছ ছিল অনেকগুলো বাগান। তো ওইখানটায় একদিন শুনতে পায় যে কে জানি কাঁদতেছে। এটা দুজনই একসাথে শুনতে পায় কিন্তু একজন আরেকজনকে বলে না, না বলে নর্মালি নিয়ে নেয়। এরপরে যেটা হয় আস্তে আস্তে চলে যায়। আবার কিছুদিন পর দেখা যায় যে এই জিনিসটা আরো বাড়তেছে। বাড়ার পর একদিন আর কি বৃষ্টির দিন ছিল, ওদিন ওনারা শুনতে পায় যে নুপুরের শব্দ এবং কাঁদতেছে। এটা শোনার পর ওনারা একজন আরেকজনকে এটা বলে যে এটা শুনতেছ, বলে আরেকজন বলে হ্যাঁ এটা তো আমি শুনছি, এখন কি করা যায়, এটা তো গ্রাম সাইড, এমন কিছু হতেই পারে, তুই কাজ করিস, রাত্রেবেলা আর বের হইস না। তো এটা বলার পর বাড়িওয়ালার কাছে এটা ইনফর্ম করে। বাড়িওয়ালা বলে বাবা তুমি এখানে আসছো পড়লে করতে, সুন্দরভাবে পড়লে করো, রাত্রেবেলা বেডটিন না হলেই হয়। তারপরে ওরা এভাবে থাকতে থাকে। কিছুদিন পর যেটা হয় যে একদিন আর কি ওরা দুজন আর কি একদিন স্বপ্ন দেখে যে একটা মেয়ে আর কি ওদের বাসা আসছে এবং এসে একজনকে গলা টিপে মারতেছে, বলতেছে এই জায়গায় থাকবি না। এটা এই স্বপ্নে দুজনই দেখছে, বাট একজন একজন কাছে শেয়ার করে না। এটা শেয়ার না করতে করতে এমন এক সময় আসে যে দেখতে আর কি একদিন আর কি শেয়ার করে। করার পর দুজনই ভয় পেয়ে যায় যে এই সব স্বপ্ন দেখতেছি, এই ঘটনাটা কি। তারপর এটা দেখার পর তবু ওরা কিছু নেয় না, থাকতে থাকে। থাকার পর কিছুদিন পর যেটা হয় যে ওই সময়টা আর কি ঘরের বাইরে দেখতে পারে ওই সাইড থেকে এবার নক করতেছে কে জানে জানা। খুবই ভয়াবহ ব্যাপার ওই সাইড, ওই জায়গাটা ছিল রাসেল ভাই। তো ওটা দেখার পর নক করার শব্দ দেখার পর ওরা আর ইয়া করে না, পরের দিন আবার বাড়িওয়ালাকে কমপ্লেন করে। বাড়িওয়ালা বলে একই যে ওই জানাটার খুলবা না তোমরা। তারপর একদিন হয় কি যে ওনার সাথে যে ফ্রেন্ডটা থাকে ওইটা খুবই অসুস্থ হয়ে যায়। দেখা যায় সকালবেলা গেছে উনি ভার্সিটি ক্যাম্পাসে গেছে, ক্যাম্পাসে এসে দেখে ওই ফ্রেন্ডটা অনেক অসুস্থ, এত পরিমাণ জ্বর ওনাকে হাসপাতালে নিতে হয়। তো ওনাকে ধরে সবাই হাসপাতালে নিয়ে যায়। ওদিন আবার আমার ভাই একটু ভয় পেতেছিল কারণ ওনাকে একা এই বাসা থাকতে হবে এবং এই বাসা থেকে কিন্তু অনেক কিছু দেখতে পেয়েছে তারা। তো এটা দেখার পর আমার ভাই ওদিন রাতে সাহস করেই থাকতে থাকে ওই বাসাটায়। তো ওই দিন রাতে কোনো এক কারণে ওনার ঘুমটা ভেঙে যায়। ভেঙে গিয়ে যেটা হয় যে উনি একটু বাইরে বের হতে চায় যে টয়লেটের দিকে যাবে। তো টয়লেটের দিকে যায়, টয়লেট থেকে এসে আবার ঘুমাতে এসে পড়ে। ঘুমাতে এসে পড়ার পর যেটা হয় যে উনি শুয়ে থাকে, দেখতেছে যে ওনার পাশে কেউ একজন আছে। তো ওদিন উনি একটু পর তাকায় না, একটু পর মুভ করে, মুভ করে যেটা দেখতে পায় আসলে খুবই ভয়াবহ একটা ব্যাপার যে ওনার সাথে একটা সেম টু সেম ওনার মতোই একজন শুয়ে আছে।
আচ্ছা,
দেখে উনি খুবই ভয় পায় এবং সেন্সলেস হয়ে যায়। অনেকদিন জ্বর ছিল, এটা জানাজানি হওয়ার পর ওনার জ্বর ছিল এটা আবার উনি বাসায় ইনফর্ম করে।
ঠিক ওনার মতোই একজন ওনার পাশে শুয়ে আছে,
ওনার মতো একজন, উনি এটা দেখে পুরো সেন্সলেস জ্বর।
এরকম ঘটনা বেশি বেশি ঘটে না কেন? এরকম ঘটনা ঘটতে মানুষজন আমাদেরকে শেয়ার করবেন এবং আমরা আরো বেশি ভূত ফেমে নিয়ে এরকম ঘটনা শুনতে পারবো। তো আমি দোয়া করি যে এরকম ঘটনা ঘটুক মানুষের সাথে, না আমি কখনো সেটা চাই না। আমরা চলে যাবো ডক্টর সাইমের কাছে আবারও তার একটা ঘটনা শোনার জন্য। সো আপনারা যারা এখন শুনছেন তাদেরকে আরো একবার জানিয়ে দিই যে আমাদের ইমেল অ্যাড্রেস বিশেষ করে আমরা যারা আসতে চান এখানে তারা অবশ্যই নাম ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনাদের ইমেল গুলো পাঠাবেন। আর অবশ্যই ইমেলের শুরুতে উল্লেখ করে দিবেন যে আপনারা এখানে এসে ঘটনা শেয়ার করতে চান নাকি আপনারা চান যে আমরা ঘটনা পড়ে শোনা। যারা দেশের বাইরে থেকে শুনছেন তাদেরকে একটা কথাই বলবো, সেটা হচ্ছে যে আপনারা আপনাদের ঘটনাগুলো আপনারা চাইলেই আপনারা সেটা রেকর্ড করে আমাদেরকে পাঠিয়ে দিতে পারেন। আপনারা হেডফোনের যে মাউথ পিস রয়েছে সেটা দিয়ে করতে পারেন, চাইলে আপনারা মোবাইল ফোন দিয়ে করতে পারেন, যেটা আপনাদের সুবিধা হয় সেটা দিয়ে সেইভাবে আপনারা ইচ্ছা করলে রেকর্ডিং করে আমাদের কাছে পাঠিয়ে দিতে পারেন। আমরা সেই রেকর্ড করা ফাইলটি, সেই সাউন্ড ক্লিপটি আপনাদের জন্য প্লে করে দেবো। আমরা চলে আসছি সাইমের কাছে।
আমি এখন যে ঘটনাটা আপনাদেরকে আপনাদেরকে বলতে চাচ্ছি, এই ঘটনাটা কিছুটা প্যাথেটিক একটা ঘটনা। আমি এই জন্য প্যাথেটিক বলছি যে এটা যে ফ্যামিলিটাকে ঘিরে হয়েছে বা যেই আমার ফ্রেন্ডের সাথে হয়েছে যেখানে আমিও ছিলাম,
তো এই ঘটনাটা বলতে গিয়ে আমার ওই ওই তখনকার যে সিচুয়েশনটা ছিল সেটা সেটার কথা মনে হয়ে যাচ্ছে। এবং খুব এই কয়েকদিনের মধ্যেই যে ফ্রেন্ডটা আমার মারা গিয়েছিল যাকে নিয়ে ঘটনাটা, তো মানে যে বাসায় এই ঘটনাটা ঘটেছে, তো ওর মানে ওরও মৃত্যুবার্ষিকী তিন চার দিনের মধ্যেই। তো ঘটনাটা ঘটে সিলেটের গগন টিলা নামে একটা টিলা আছে, 2004 কি 2005 থেকে। তো প্রথম আমি তখন ফার্স্ট মাল্টিমিডিয়া সেট গুলো এসছে মার্কেটে, তো আমি ওটা কিনি। কেনার পর ওই ফ্রেন্ড আমাকে বলে, ওটা বলে রাখা ভালো যে সেটা ফ্রেন্ডটা ছিল ট্রাইবাল, তো ওদের বাড়িতে আমাকে ইনভাইট করে যে ওর বোনের বিয়ে, বোনের বিয়েতে যাওয়ার জন্য ইনভাইট করে। তো আমি গিয়েছি সেখানে, ওই ফ্রেন্ডের সাথে গেলাম, বোনের বিয়েতে গেছি। তো ওই বোন মানে আপু যে ছিলেন, ওই আপু বেসিক্যালি একজন একটা ছেলেকে পছন্দ করতো খুব, তো সামহাও ওইটা আবার আশপাশের যে ওখানকার যে মাস্তান ছিল ওরা এটা জিনিসটা পছন্দ করতো, তারা ওদের মধ্যে একজন ছিল যে আপুকে বিয়ে করার জন্য মানে পাগল ছিল যে উনি ওনার মেয়েটাকে বিয়ে করবেন। কিছুদিন পরে যে ঘটনাটা ঘটে, এই ঘটনাটা আমি পরে শুনতে পারি, কিন্তু এটা আগে বলে দিচ্ছি ঘটনাটার ভেতরে মেইনলি যাওয়ার জন্য, যে ওই ছেলেটা যে ছেলেটা বেশি ইয়ে ছিল, ইগার ছিল যে মেয়েটাকে বিয়ে করবে, ওই ছেলেটা সামহাও মারা যায়। মারা যাওয়ার পরে তো আপু মোটামুটি একটু দুইটা ফ্যামিলির জন্য সেটা সুখকর হয়ে যায় যে না, যে সে যে ছেলেকে চাচ্ছে সে ছেলেকে এখন বিয়ে করে।
যাই হোক, তারপরে একদম
তো বিয়ের দিন ছেলের বাড়ি থেকে সবাই আসলো। আসার পর বেসিক্যালি দেখা যায় যে মেয়েরা একটু ইয়ে থাকে, চুপচাপ থাকে, বা ছেলেরা কিন্তু কিছুটা হলেও একটু মানে একটু হাসি থাকে মুখে, বা একটু নর্মালি তারা মুভমেন্টে থাকে। তো যেটা দেখা গেল যে ছেলেটা মানে আমাদের ওই যে ছেলে বিয়ে করেছে সে ছেলেটার মধ্যে তেমন কোনো আমি ইয়ে দেখি নাই, যে খুব বেশি একটা হাসে না বা চুপচাপ ছিল। তো আমি যখন আমরা বিয়ে পিঁড়িতে যখন ছেলে মেয়ে একসাথে ছবি তুললাম, বেশ কয়েকটা ছবি তোলার পরে আমি রেস্টরুমে গিয়ে ড্রেস চেঞ্জ করছি যে আবার আরেকটা ড্রেস পরে আসবো। তো তখন চিন্তা করলাম দেখি ছবিগুলো কি উঠছে, কি ছবিগুলো উঠেছে। ছবিগুলো যখন আমি দেখতে গেলাম তখন দেখি যে ওয়াইফ বসে আছে, বাট পাশে হাজবেন্ডের ছবিটা নাই। তখন আমি আরো চার পাঁচটা ছবি যে তুলছে সেই সবগুলোতে আমি চেক করলাম বা চেক আউট করে একটাতেও হাজবেন্ডের ছবিটা আমি পাইনি। হাজবেন্ডের জায়গায় মানে ব্ল্যাঙ্ক ছিল,
ব্ল্যাঙ্ক ছিল। তারপরে কিভাবে বুঝলেন মানে আসলে ঘটনাটা কি ঘটেছিল?
তারপর আমি এটা আমার ফ্রেন্ডকে জানাই, সে ফ্রেন্ড বললো তাহলে সামথিং এখানে কোনো কিছু একটা ঘটনা ঘটছে। আমি আমার ফ্রেন্ড দুজনেই তাড়াতাড়ি করে ওই ছেলের বাসায় গেলাম, ছেলের বাবাও সেখানে প্রেজেন্ট ছিল, সেখানে ছেলের মাও আছে, তারপর তাদেরকে না জানিয়ে আমি ছেলের বাসায় গেলাম যে আসলে ভাইয়ার কি হয়েছে। তো ওইখানে গিয়ে দেখি আসলে যে যে ভাইয়ার অ্যাকচুয়ালি যে ভাইয়ার আসার কথা ছিল তিনি পরে দেখা গেছে যে উনি বাথরুমে মারা মরে আছেন, মানে মারা গেছেন। এবং এখানে যে আসলো সেটা ওই ফেক কোনো কোনো কিছু একটা, হয়তো বা কোনো অশরীরী কিছু একটা তার রূপ নিয়ে এসে এখানে এসছে।
ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমরা আসলে শেষের দিকে চলে আসছি, মোটামুটি অলমোস্ট আমরা শেষ সময় দিকে। নয়ন রাজশাহী থেকে এসএমএস করেছেন এবং তিনি বলছেন যে তার গার্লফ্রেন্ডের 7 তারিখে জন্মদিন, সো জন্মদিনে উইশ করতে বলেছেন। রেহান আমাদের এসএমএস করেছেন আদাবর থেকে, আই লাভ ফুট এফএম। রাসেল ভাই প্লিজ প্লিজ আমার এসএমএসটা পড়ে আমি পড়ে ফেললাম। আমাদেরকে ইনকন অ্যান্ড অহনা খিলক্ষেত থেকে এসএমএস করেছেন, তন্ময় এসএমএস করেছেন আমাদেরকে শেরপুর, তোমার খুব ভয় করছে সে জানিয়েছেন। শেরপুর থেকে রুবেল মিলন তার এস এম এস করেছেন, রিমি আজিমপুর থেকে এস এম এস করেছেন আমাদেরকে, সম্পদ এস এম এস করেছেন, এস এম এস করেছেন সাগর ধানমন্ডি থেকে, এবং আমাদেরকে এস এম এস করেছেন সোলাইমান মিরপুর 14 থেকে। এছাড়া আমাদেরকে এস এম এস করেছেন দেখতে পাচ্ছি এ এ বি জয়, এবং তিনি আমাদেরকে এসএমএস করেছেন, এসএমএস করেছেন আমাদেরকে নয়ন চট্টগ্রাম থেকে, ভাই ভূত এফএম জটিল হয়েছে, শ্যামল আমাদের এসএমএস করেছেন, এছাড়া আমাদেরকে আসিফ চাপাইনবাবগঞ্জ থেকে এসএমএস করেছেন, আমাদেরকে এসএমএস করেছেন রাব্বি, এছাড়াও সাকিব খুলনা থেকে আমাদের এসএমএস করেছেন, এসএমএস করেছেন আমাদেরকে সাদিয়া চট্টগ্রাম থেকে, এবং আমাদেরকে লিখেছেন আসিফ চাপাইনবাবগঞ্জ, আচ্ছা অনেকেই বারবার করে এসএমএস পাঠাচ্ছেন, আসলে জাকিয়া আমাদের এসএমএস করেছেন নড়াইল থেকে, এছাড়া আমাদেরকে এসএমএস করেছেন উজ্জ্বল রাজশাহী থেকে, এছাড়া আমাদেরকে রোজা এসএমএস করেছেন, ঈশা রাজশাহী ইউনিভার্সিটি থেকে এসএমএস করেছেন। যাই হোক, আমরা সরাসরি এখন যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আমাদের হাতের সময় শেষ হয়ে এসছে, আরও একবার আমরা আমাদের ইমেল অ্যাড্রেসটা জানিয়ে দিতে চাই। আমাদের ইমেল অ্যাড্রেসটি হচ্ছে bhootfm@radiofurti.fm, এখানে আপনি ইমেল করতে পারেন, আপনার ঘটনা পাঠাতে পারেন আমাদেরকে, এছাড়াও আমাদেরকে আপনারা যেটা করতে পারেন 984 এটা আমাদের পোস্ট বক্স নাম্বার, এখানে আপনারা চিঠি লিখতে পারেন। আপনারা ইমেলের লেখার সময় অবশ্যই উল্লেখ করবেন শুরুতে যে আপনারা কি চান, আপনারা কি এসে ঘটনাটা শোনাতে চান নাকি আপনারা চান যে আমরা ঘটনাটা পড়ে শোনাই। আপনারা আসলে আমরা সবচেয়ে বেশি খুশি হই। আর নাম, ঠিকানা, ফোন নাম্বার তিনটার কোনো একটা মিস করলে কিন্তু চলবে না, তিনটাই আপনাকে দিতে হবে। আর আগামী শুক্রবারে আবারও নতুন অতিথিদের নিয়ে আমরা ফিরে আসবো, সেই পর্যন্ত আমরা চাচ্ছি যে আপনাদের এই সপ্তাহটা অনেক অনেক বেশি ভালো যাক, অনেক হাসি আনন্দে কাটুক, মাঝে মাঝে ভয় পান এবং ভয় পাওয়া মাত্র আমাদের সাথে শেয়ার করেন। সো আগামী সপ্তাহ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, শুনে থাকুন, মোস্ট ইম্পর্টেন্টলি ফুর্তি থাকুন। শুভরাত্রি।